রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আর সিদ্দিক, এই সিরিজে আলোচিত হবে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ খলিফাতে রসুলিল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবন, সময় এবং কর্ম নিয়ে।
أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. কিছু আরব গোত্র তাদের প্রতিনিধি ব্যক্তিরা মদিনায় আসলো খলিফা আবু বকর সিদ্দিকের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা করার জন্য, দিন দরবার করার জন্য। তারা এসে বলল, আমরা কখনো ইসলাম ত্যাগ করিনি এবং আমরা এই কথার সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল। আমরা সালাত আদায় করি কিন্তু জাকাতের বিষয়ে আমরা কোনোভাবে জাকাত প্রদান করতে পারবো না। এই আরব গোত্র যাদেরকে পাঠিয়েছিল তারা বেশ উচ্চ মর্যাদা সম্পন্ন প্রতিনিধি দল ছিল এবং ইসলাম পূর্ব সময়ে এই প্রতিনিধি ব্যক্তি বর্গ যারা এসেছিল তাদের সঙ্গে মদিনায় যারা বিশিষ্ট নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিল তাদের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ফলে তারা মদিনায় আসার পর তাদের সঙ্গেই একত্রে অবস্থান করছিল, তাদের কাছেই থাকছিল। ফলে তাদের পক্ষ হয়ে অনেকে খলিফার কাছে এসে আলোচনা করছিলেন, ফলে সব কিছু মিলিয়ে খলিফার উপর এক বহুমুখী চাপ সৃষ্টি হয়েছিল। একই সঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, দিনের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা তখনও স্পষ্ট ছিল না যে এই নতুন উদ্ভূত এই বিষয়টি নিয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সাহাবায়ে কেরাম তাদের মধ্যেও বিভিন্ন রকমের মতামত ছিল, তারাও দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়েও, বিশেষ করে তার নবুয়তের শেষের দিকে, কিছু কিছু ব্যক্তি তারা মুরতাদ হলেও সেগুলো ছিল বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু গ্রুপ আকারে দলগতভাবে মুরতাদ হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম এসেছে। কাজেই তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত হবে, শরীয়তের হুকুম কী হবে, এটা নিয়ে তারা নিশ্চিত ছিলেন না। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার ঘটনা থেকে আমরা দেখতে পাই তিনি খলিফার কাছে এসে এ বিষয়ে মতামত পেশ করছিলেন, মত বিনিময় করছিলেন। উল্লেখ্য, এটা একেবারে স্পষ্ট বিষয়, ওমর ইবনুল খাত্তাব কোনো ধরনের রাজনৈতিক চাপের কারণে প্রভাবিত হয়ে মতামত দিচ্ছিলেন না, বরং তিনি তার অবস্থান থেকে, তিনি যতটুকু দিনকে বুঝেছিলেন তার নিজস্ব দিনের বুঝ থেকে তিনি উত্তম মতামত পেশ করছিলেন। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, কাইফা তুকাতিলুন নাস ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ فمن قالها فقد عصم مني ماله ونفسه الا بحقه وحسابه على الله। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে উদ্ধৃত করে তিনি বলছিলেন, আপনি কিসের ভিত্তিতে, কিসের ভিত্তির উপর আপনি লোকেদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন যে আমাকে ততক্ষণ পর্যন্ত লোকেদের সঙ্গে লড়াই করার নির্দেশ দেওয়া হয়েছে, আমি লড়াই করতে আদিষ্ট হয়েছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা এই কথার সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি তারা এই কথার সাক্ষ্য দেয় তখন তারা নিজেদের সম্পদকে এবং জীবনকে আমাদের আক্রমণ থেকে নিরাপদ করে নিল। তবে হ্যাঁ, যদি তাদের উপরে অন্য কোনো হক থাকে তাহলে সেটা ভিন্ন কথা। ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলাল্লাহ, এই হাদিসটি বহু বর্ণনা এসেছে এবং এটি একটি মুতাওয়াতির হাদিস, অর্থাৎ হাদিসের মান অনুসারে সর্বোচ্চ গ্রহণযোগ্য, সর্বাধিক নির্ভরযোগ্য মানের হাদিস, যেটাকে কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এতগুলো সহি সনদে এটি বর্ণিত হয়েছে যেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না। এই ধরনের হাদিসকে আমরা মুতাওয়াতির হাদিস বলে থাকি, হাদিসের নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মান, সর্বোচ্চ স্ট্যান্ডার্ড। কাজে এই হাদিসে আমরা জানতে পারছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষ্য না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। অপরদিকে কোরআনে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, লা ইকরাহা ফিদ দ্বীন, দ্বীনের বিষয়ে কোনো জোর জবরদস্তি নেই। কাজেই বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে আয়াত এবং হাদিস একটি আরেকটির সঙ্গে সংঘর্ষিক বা বিপরীত, কিন্তু এর ব্যাখ্যা কী বা এর মধ্যে কিভাবে সামঞ্জস্য করা যায়? উলামায়ে কেরাম এর বেশ কিছু ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না লোকেরা হয় ইসলামকে গ্রহণ করবে অথবা জিজিয়া দিতে রাজি হবে। অর্থাৎ যদি কেউ ইসলামকে ব্যক্তিগতভাবে দিন হিসেবে গ্রহণ নাও করে, যদি তারা অমুসলিম হিসেবে থেকে যেতে চায়, তারা সেই স্বাধীনতা লাভ করবে। এই ক্ষেত্রে লা ইকরাহা ফি দ্বীন, তাদের উপরে কোনো জোর জবরদস্তি নেই। সেই অবস্থায় অমুসলিম হিসেবে তারা বসবাস করতে পারবে এবং সেই ক্ষেত্রে তাদের করণীয় হবে জিজিয়া প্রদান করার মাধ্যমে ইসলামের আনুগত্যকে, ইসলামের শাসন ব্যবস্থাকে মেনে নেওয়া। অর্থাৎ প্রকারান্তরে তারা ইসলামকেই মেনে নিচ্ছে, যদিও বা তারা অমুসলিম হিসেবেই থেকে গেল। এর অর্থ হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে, আল্লাহর বিধানকে মেনে নিল, এবং তারা এটাও মেনে নিল যে দুনিয়া চলবে একমাত্র আল্লাহর আইনে, আল্লাহর বিধানে। অর্থাৎ ব্যক্তিগতভাবে ইসলামকে দিন হিসেবে কারো উপরে জোর করে চাপিয়ে দেওয়া এটা কখনোই বৈধ নয়, কারণ এটা হচ্ছে ইমান এবং বিশ্বাসের বিষয়। জোর করে কাউকে কোনো বিষয়ে বিশ্বাসী করে তোলা যায় না। সুতরাং ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত বিষয়ে দিনের উপরে কোনো জোর জবরদস্তি চলে না, কিন্তু আল্লাহর আইনের ক্ষেত্রে লোকেদের বিরুদ্ধে যুদ্ধ চলবে যতক্ষণ না এই আইন প্রতিষ্ঠিত হয়। কাজেই সেই হাদিসের ভিত্তিতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফার কাছে আসলেন এবং তিনি বললেন যে আপনি কীভাবে লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছেন যেখানে কিনা তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথার সাক্ষ্য দিচ্ছে এবং তারা সালাত আদায় করছে। এখন এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, সেই বিষয়টি হচ্ছে যে এই হাদিসটি আরও কিছু বর্ণনায় এসেছে যেখানে আরও কিছু অতিরিক্ত শব্দ রয়েছে, এবং ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আলোচনা থেকে দেখা যাচ্ছে যে এটা ধারণা করা যায় সেই সময় হয়তোবা আবু বকর কিংবা ওমর কেউই এই হাদিসের সেই ভিন্ন বর্ণনাটি জানতেন না যেখানে অতিরিক্ত আর কিছু শব্দ উল্লেখ করা হয়েছে, যেখানে সুস্পষ্টভাবে জাকাত আদায়ের কথা উল্লেখ করা রয়েছে। যদি সেটা তাদের সামনে থাকতো তাহলে আসলে এখানে মত পার্থক্য করার কোনো সুযোগ নেই। কাজেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো বিষয়ে যখন আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সেই ক্ষেত্রে ওই সমস্ত বিষয়ে যতগুলো বর্ণনা রয়েছে, কোরআন এবং হাদিসের যতগুলো বর্ণনা রয়েছে, সবগুলোকে জেনে বুঝে তার উপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এটাই হচ্ছে ফিকহের গুরুত্ব। যেমন একই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে এভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে আদেশ করা হয়েছে যতক্ষণ না তারা এই কথা সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং সেটাকেও তারা বিশ্বাস করে, সেটাকেও তারা মেনে নেয় যার সহকারে আমাকে পাঠানো হয়েছে। এবং যে বর্ণনাটির কথা আমরা বলছিলাম যেখানে সুস্পষ্টভাবে সালাত এবং জাকাত আদায়ের কথাও বলা হয়েছে কালেমা সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে, সেখানে হাদিসটি এভাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন উমিরতু আন উকাতিলা আন-নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইয়ুকিমুস সালাতা ওয়া ইয়ুতুয যাকাতা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তারা এই কথার সাক্ষ্য না দিচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ততক্ষণ পর্যন্ত আমাকে লড়াইয়ের জন্য আদেশ করা হয়েছে এবং তারা সালাত কায়েম করছে ও যাকাত দিচ্ছে। যদি তারা এরূপ করে তাহলে তারা আমার হাত থেকে নিজেদের জীবন এবং সম্পদকে রক্ষা করে নিল, নিরাপদ করে নিল। কাজে সেই পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক ওমারের এই প্রশ্নের জবাব কী দিয়েছিলেন, তিনি কী উত্তর দিয়েছিলেন? আবু বকর সিদ্দিক তিনি বলেছিলেন ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনিস সালাতি ওয়াজ যাকাতি ফা ইন্নাজ যাকাতা হাক্কুল মাল। আবু বকর সিদ্দিক তিনি বলেছিলেন আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে আমি অবশ্যই তার বিরুদ্ধে লড়াই করব। আবু বকর সিদ্দিক দৃঢ় কণ্ঠে বললেন এমনকি যদি তারা একটি উটের বাচ্চা, উটের শাবকও দিতে অস্বীকৃতি জানায় জাকাত হিসেবে। আরেকটি বর্ণনা এসেছে যে রশি যার মাধ্যমে উটের শাবককে বেঁধে রাখা হয় সেটাকেও যদি তারা দিতে অস্বীকৃতি জানায় এবং যেগুলো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করতো জাকাত হিসেবে, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যতক্ষণ না সেগুলোকে পুরোপুরিভাবে আদায় করা হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যখন আমি আবু বকরের এই দৃঢ় অবস্থান দেখলাম, তার ইয়াকিন দেখলাম, তার নিশ্চিত অবস্থান দেখলাম, তখন আমি বুঝে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিস্থিতিতে আবু বকরের জন্য, আবু বকরের অন্তরকে উন্মুক্ত করেছিলেন বিশেষ নূরের দ্বারা। এবং ওমর বলেছেন ফা আরাফতু আন্নাহুল হক, আমি নিশ্চিত হয়ে গেলাম, আমি বুঝে গেলাম যে তিনি অবশ্যই হকের উপরে ছিলেন, সত্যের উপরে ছিলেন। তাতে এই ঘটনা থেকে আমরা আরও একবার দেখতে পাচ্ছি আবু বকর সিদ্দিক তিনি দৃষ্টান্ত স্থাপন করছিলেন এবং পরবর্তী যারা খলিফা হবেন, পরবর্তী খুলাফাদের জন্য উদাহরণ, নীতিমালা তিনি তার সামনে রেখে যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিধারপন্থী ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি আর কোনো ব্যক্তির এই এখতিয়ার আছে কিনা যে লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার রাখে, যখন কিনা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে তারা মুসলিম হিসেবে সাক্ষ্য দিচ্ছে কালেমার, কিন্তু অপরদিকে শরীয়তের সব হুকুম আহকামকে মানছে না, কিছু কিছু ফরজ বিধানকে তারা অস্বীকৃতি জানাচ্ছে। আবু বকর সিদ্দিক স্পষ্ট করে দিলেন এই ধরনের বিষয়ে খলিফার হুকুম দেওয়ার, যুদ্ধ করার অধিকার রয়েছে, এখতিয়ার রয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা স্থলাভিষিক্ত হবেন খলিফা হিসেবে তাদেরও সেই অধিকার থাকবে। কাজেই আরও একবার আবু বকর সিদ্দিকের ফিকহ, দিনের বুঝ, এটা টিকে থাকলো এবং তিনি হককে সুস্পষ্ট করে দিলেন। একই সঙ্গে পরবর্তী শাসকদের জন্য, পরবর্তী খলিফাদের জন্য এই বার্তা দিয়ে গেলেন আল্লাহর আইনকে কার্যকর করা এটা তাদের দায়িত্ব, যদিও বা কিছু মুসলিম দাবিদার ব্যক্তি সেই আইনকে ভঙ্গ করুক না কেন। ওলামায়ে কেরাম এই হাদিস এবং এই আলোচনার উপরে মন্তব্য করে তারা বলেছেন যদি পরিস্থিতি এমন হয় যে কিছু মুসলিম ব্যক্তি তারা শাস্তির যোগ্য হয়ে যায় ইসলামী আইন অনুসারে, তাহলে যিনি মুসলিমদের আমির থাকবেন তাকে অবশ্যই সেই শাস্তি আইন কার্যকর করতে হবে। এবং তারা আরও বলেছেন শাস্তি অবশ্যই প্রদান করতে হবে, তখন এই বিষয়ে দেখার কোনো প্রয়োজন নেই যে বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদেরকে ক্ষমা করবেন নাকি শাস্তি দিবেন। দুনিয়াতে তারা শাস্তি লাভ করবে যদি তারা অপরাধের জন্য শাস্তির যোগ্য হয়ে যায়। যাই হোক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মেনে নিলেন, তিনি বুঝে গেলেন আবু বকর সিদ্দিকের অবস্থান সঠিক, আবু বকর আর সিদ্দিকের অবস্থানই হচ্ছে হক। আরেকটি বর্ণনা এসেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই সংকটময় পরিস্থিতিতে আবু বকর সিদ্দিকের কাছে এসে বলেছিলেন, ইয়া খলিফাতু রাসূলিল্লাহ তাআল্লা ফিন নাস ওয়ারফিক বিহিম। ওমর বলছেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী খলিফা, আপনি মানুষদের মন রক্ষা করার চেষ্টা করুন এবং তাদের সাথে নরম আচরণ করুন। ওমরের মতো একজন ব্যক্তি তিনি এই ধরনের কথা বলছেন, এটা আমরা সাধারণত দেখতে পাই না, কিন্তু পরিস্থিতি সেই সময় এতটাই সংকটময় ছিল, এটা ছিল ওমরের পরামর্শ। তিনি ভেবেছিলেন যে এই সময়টা আসলে কঠোরতার সময় নয়, তা আল্লাহ ফিন্নাস, মানুষদের মন রক্ষা করার চেষ্টা করুন এবং তাদের সঙ্গে নম্র আচরণ করুন। আবু বকর সিদ্দিক ওমরের এই কথা শুনে তিনি খুবই রাগান্বিত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তিনি বললেন, আজব্বারুন ফিল জাহিলিয়া ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। হে ওমর, তুমি ইসলামের পূর্ব সময়ে জাহিলিয়াতের যুগে ছিলে একজন শক্ত প্রকৃতির লোক, আর ইসলাম গ্রহণ করার পরে তুমি দুর্বল হয়ে গেছো। আবু বকর সিদ্দিক বললেন, ইন্নাহু কাদিন কাতা আল ওয়াহি ওয়া তাম্মাদ দ্বীন আয়ান কসু ওয়া আনাল হাই। আবু বকর সিদ্দিক তিনি রাগান্বিত অবস্থায় ওমরের দাড়ি ধরে বলছিলেন যে, হে খাত্তাবের পুত্র, তুমি জাহিলিয়াতের সময় ছিলে একজন জোর জবরদস্তিকারী ব্যক্তি, একজন শক্তিশালী ব্যক্তি, আর ইসলাম গ্রহণের পরে নিস্তেজ হয়ে যাচ্ছ, দুর্বল হয়ে যাচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দিনকে পরিপূর্ণ অবস্থায়, কমপ্লিট অবস্থায় রেখে গেছেন এবং ওহির আগমন বন্ধ হয়ে গেছে, দিন পরিপূর্ণ অবস্থায় রয়েছে। আর তুমি কি মনে করো যে আমি বেঁচে থাকতে এই দিনকে কোনোভাবে আমি হ্রাস পেতে দেব, এই দিনকে দুর্বল করে দেব? আমি জীবিত থাকতে এই দিনকে কিছুতেই ক্ষতিগ্রস্ত হতে দেব না। কাজে এই দিন যে অবস্থায় ছিল, যাকে পরিপূর্ণতা দান করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থায় ওহিকে পরিপূর্ণ করে দেওয়ার মাধ্যমে, সেটা যেন বিকৃত হয়ে না যায়, এই ভূমিকায় গ্রহণ করছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের বিশুদ্ধতাকে তিনি টিকিয়ে রাখার জন্য দৃঢ় অবস্থান গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক তিনি সেই সময় মুসলিমদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং তিনি বললেন, ইন্নাল আরদা কাফিরা ওয়াকাদ রাআ ওয়াফদাহুম মিনকুম কিল্লা ওয়া ইন্নাকুম লা তাদরুনা লাইলান তুতাউনা আম নাহারা ওয়া আদনাহুম মিনকুম আলা বারিদ ওয়াকাদ কানাল কওম ইয়ামালুনা আন্নাকবালা মিনহুম ওয়ানুআদিউহুম ওয়াকাদ আবাইনা আলাইহিম ওয়া নাবাজনা ইলাইহিম আহাদাহুম ফাস্তাঈদু ওয়া আ'দু। আবু বকর সিদ্দিক তিনি বললেন, ইন্নাল আরদা কাফিরা, লোকেরা কাফের হয়ে গেছে, তারা দিন ত্যাগ করেছে এবং তাদের প্রতিনিধি দল এসে তোমাদের সংখ্যার স্বল্পতা দেখে গেছে এবং তোমরা জানো না যে তারা কি সকালে না রাতে এসে, দিনে বা রাতে, যে কোনো মুহূর্তে তারা তোমাদের উপরে আক্রমণ পরিচালিত করতে পারে এবং তারা তোমাদের অতি নিকটবর্তী। এই সকল লোকেরা প্রতিনিধি দল, তারা অনেক চাহিদা এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল, কিন্তু আমি তাদের সেই সমস্ত দাবি দেওয়াকে প্রত্যাখ্যান করেছি, কাজেই তোমরা প্রস্তুত থাকো, তৈরি থাকো, যে কোনো মুহূর্তে তারা আমাদের উপরে আক্রমণ করতে পারে। ইসলামকে রক্ষা করতে আবু বকর সিদ্দিক সেই সময় কী কী পদক্ষেপ নিয়েছিলেন? তিনি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। এক নম্বর পদক্ষেপ হচ্ছে, তিনি সেই মুহূর্তে মুসলিম সৈনিকদেরকে সর্বদা সব সময়ের জন্য মসজিদে অবস্থান করার নির্দেশ প্রদান করেছিলেন, যাতে যে কোনো মুহূর্তে এই মদিনার উপর আক্রমণ পরিচালিত করা হোক না কেন, তারা যেন মদিনাকে রক্ষা করার জন্য ভূমিকা গ্রহণ করতে পারেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারেন। তিনি তারা বাড়িতে থাকবে এই অনুমতি প্রদান করেননি। তিনি বাহিনীকে প্রস্তুত করেছিলেন এবং সেই বাহিনীর অবস্থান স্থল ছিল মসজিদুল নববী, মসজিদুল নববী ছিল তাদের ঘাঁটি। দুই নম্বর, আবু বকর সিদ্দিক মদিনার যতগুলো প্রবেশ পথ ছিল, যতগুলো গিরিপথ ছিল, সেই সমস্ত পথে গার্ড নিযুক্ত করলেন, পাহারা নিযুক্ত করলেন, যাতে কোনো ধরনের আক্রমণের লক্ষণ দেখা মাত্র তারা মুসলিমদেরকে সতর্ক করে দিতে পারেন এবং প্রতিরোধ করতে পারেন। যে সমস্ত সাহাবি তাদের উপরে আমির হিসেবে নিযুক্ত ছিলেন তারা ছিলেন আলী ইবনু আবি তালিব, জুবাইর ইবনুল আওয়াম, তালহা ইবনে উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ এবং আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিন নম্বর বিষয়, তিন নম্বর ভূমিকা আবু বকর সিদ্দিক তিনি গ্রহণ করেছিলেন, যে সমস্ত গোত্র দিনের উপরে তখনও অটল ছিল, অবিচল ছিল মদিনার আশেপাশে, তাদের কাছ থেকে তিনি সাহায্য গ্রহণ করছিলেন, যেমন জুহাইনা, গিফার, আসলাম, এই সমস্ত গোত্র। তারা কোনো ধরনের ফিতনার সম্মুখীন হয়নি, তারা দিনের উপরে অটল ছিল এবং তারা বেশ ভালোই সাড়া প্রদান করেছিল। যেমন জুহাইনা গোত্র, তারা একটি উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণ উট যুদ্ধের জন্য মদিনায় পাঠিয়ে দিয়েছিল এবং সেগুলোকে ব্যবহারের সুযোগ করে দিয়েছিল। খলিফা আবু বকর সিদ্দিক পরবর্তীতে সেগুলোকে যুদ্ধের জন্য ব্যবহার করেছেন এবং পরবর্তী ঘটনা হচ্ছে, খলিফাতু রাসূলিল্লাহ আবু বকর সিদ্দিক যেটা ধারণা করেছিলেন, যে আশঙ্কা করেছিলেন, অর্থাৎ যে কোনো মুহূর্তে এই প্রতিনিধি দল যখন ফেরত যাবে তাদের গোত্রে, যে কোনো মুহূর্তে তারা মদিনার উপরে আক্রমণ করতে পারে। এবং 3 দিনের মধ্যে মদিনার পার্শ্ববর্তী যে গোত্রগুলো ছিল তারা সৈন্য প্রস্তুত করে মদিনার উপর আক্রমণ করে বসলো। যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম তারা উটের পিঠে অবস্থান করে যুদ্ধ করছিলেন এবং সেই মুহূর্তে শত্রুরা তারা সেই উটগুলোকে ভীতিগ্রস্ত করার জন্য এক অভিনব পদ্ধতি আবিষ্কার করলো, নতুন ধরনের এক পদ্ধতি আবিষ্কার করলো যেটা আরবের সেই সময় দেখা যেত না। তারা বিভিন্ন প্রাণীর চামড়া জোগাড় করে ফাঁপা বেলুনের মতো একটা আকৃতি দান করলো এবং সেগুলোকে উঁচু স্থান থেকে গড়িয়ে উটগুলোর সামনে ছেড়ে দিচ্ছিল। উটগুলো সেই দৃশ্য দেখে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল এবং তাদেরকে কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। সেই উটগুলো একেবারে মুখ ফিরিয়ে মদিনার দিকে দৌড়ে পালিয়ে আসছিল। সাহাবায়ে কেরাম খুবই চেষ্টা করলেন কিন্তু সেগুলোকে কিছুতেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিল না এবং শত্রুবাহিনী তারা মনে করলো যে তারা এর মাধ্যমে মুসলিমদের উপরে প্রাধান্য লাভ করেছে, মুসলিমরা খুবই দুর্বল, তারা ময়দান ত্যাগ করে পালিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবে এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন মাত্র। এর মাধ্যমে সেই শত্রুদেরকে মদিনার দিকে টেনে নিয়ে আসা হচ্ছিল। অপরদিকে আবু বকর সিদ্দিক বিকল্প একটি বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত অবস্থায় রেখেছিলেন এবং নিজে ছিলেন সেই বাহিনীর আমির। রাতের অন্ধকারে সেই বাহিনী নিয়ে তিনি আক্রমণ করতে আসছিলেন মুসলিমদের সহযোগিতা করার জন্য এবং সেই অবস্থায় শত্রু বাহিনী তারা ভাবেই নিয়েছে মুসলিম বাহিনী হয়তো তাদের উপরে আক্রমণ করতে পারে। আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মুসলিম বাহিনী রাতের অন্ধকারে অতর্কিত অবস্থায় তাদের উপরে হামলা পরিচালনা করলেন শেষ রাতের দিকে ফজরের পূর্বে মুহূর্তে। তখনও চারিদিকে অন্ধকার আচ্ছন্ন অবস্থায় ছিল এবং সূর্য তখনও ওঠেনি এবং যতক্ষণ না সূর্য উদিত হওয়ার অবস্থা হলো এর মধ্যেই মুসলিমরা প্রাধান্য বিস্তার লাভ করলেন, বিজয় অর্জন করলেন এবং শত্রুরা ময়দান থেকে পলায়ন আরম্ভ করল। সেটাই ছিল প্রথম বিজয় যা আবু বকর সিদ্দিকের খলিফা হিসেবে অর্জিত হয়েছিল, যে কারণে সেই বিজয়ের নাম প্রদান করা হয়েছিল বিদায়াতুল ফাতহ বা বিজয়ের সূচনা, বিজয়ের আরম্ভ। চতুর্দিকে এই সুসংবাদ ছড়িয়ে পড়ল এবং সেই একই রাত্রিতে কিছু ব্যক্তিদেরকে আবারও দেখা গেল তারা মদিনার দিকে আসছে। মুসলিমরা আতঙ্কিত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন যে আবারও হয়তো কোনো যুদ্ধ কিছু হয় কিনা, আশঙ্কা করছিলেন নতুন কোনো আক্রমণ কিনা। কিন্তু আবু বকর সিদ্দিক তিনি তাদেরকে আশ্বস্ত করছিলেন, না, এটা কোনো দুঃসংবাদ নয়, এটা হচ্ছে সুসংবাদ। যে সমস্ত লোকেরা আসছিল মদিনার দিকে তারা যাকাত সহকারেই আসছিল। রাতের প্রথম অংশে কিছু গোত্র এসে যাকাত প্রদান করলো, দ্বিতীয় অংশে আরও কিছু গোত্র চলে আসলো যাকাত নিয়ে এবং রাতের শেষ ভাগে অন্য গোত্রগুলো চলে আসলো যাকাত প্রদান করতে। অর্থাৎ এক দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল। এরপরেও আবু বকর সিদ্দিক আরও বেশ কিছু যুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে মদিনার আশেপাশে সেই সমস্ত যুদ্ধে তিনি শরিক হয়েছিলেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন খলিফাকে যে আপনি নিজে যুদ্ধে শরিক না হয়ে অন্য কাউকে পাঠান, অন্য কাউকে নিযুক্ত করুন, কারণ আল্লাহ না করুন আপনি নিহত হলে মুসলিমদের জন্য পরিস্থিতি খুবই কঠিন হয়ে যাবে এবং শত্রুরাও অনেক সুবিধা লাভ করবে। আবু বকর সিদ্দিক সেই সময়ে একজন বৃদ্ধ ব্যক্তি, তার বয়স 60 বছরের মতো। সেই অবস্থায় তিনি যুদ্ধ করতে যাচ্ছেন এবং সামনে থেকে তিনি যুদ্ধ করবেন, লড়াই করবেন, দৃষ্টান্ত স্থাপন করবেন। তিনি জবাব দিয়ে বললেন আমি কিছুতেই পেছনে বসে থাকব না, আমি আমার নিজের মাধ্যমে তোমাদের সামনে দৃষ্টান্ত উদাহরণ পেশ করতে চাই। শুধু একটি নয়, 1, 2, 3 পরপর অভিযানে আবু বকর সিদ্দিক তিনি অংশগ্রহণ করেছেন। সেই অবস্থায় যে ঘটনাগুলো ঘটে যাচ্ছিল একের পর এক খুব দ্রুত, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ইন্তেকাল হয়েছে, ওফাত হয়েছে, খলিফা নিযুক্ত করা হয়েছে, রিদ্দা মানুষ দিন থেকে বের হয়ে গেছে অনেকে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে মুরতাদদের বিরুদ্ধে, আরেকদিকে ওসামার বাহিনীকে পাঠিয়ে দেওয়া হয়েছে রোমানদের বিরুদ্ধে, খুবই সংকটময় একটি পরিস্থিতি, এতে কোনো সন্দেহ নেই। এইরকম একটি সংকটময় পরিস্থিতি কীভাবে সামাল দিচ্ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিরার ইবনে আজওয়াদ তিনি এই বিষয়ে একটি বর্ণনা করেছেন। তিনি দায়িত্বশীল ছিলেন তুলাইহার বিরুদ্ধে অভিযান পরিচালনার দায়িত্বে। তুলাইহা ছিল সেই সময় যারা নবী দাবি করেছিল নিজেদেরকে, ভণ্ড নবী তাদের মধ্যে একজন। তুলাইহা সেই অঞ্চলে ফিতনা বিস্তার করে পরিস্থিতি খুবই খারাপ তৈরি করেছিল এবং তার সেই ফিতনা চতুর্দিকে দাবানলের মতো, আগুনের মতো ছড়িয়ে যাচ্ছিল এবং দিন দিন তার প্রভাব প্রতিপত্তি বাড়ছিল। দিরার ইবনে আজওয়াদ তিনি বলছিলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর ছাড়া আর কাউকে যুদ্ধের মুখে, বিপদের মুখে এত শান্ত আর অবিচল দেখিনি। তাকে যদি তুলাইহা আল আজদি তার কোনো একটি খারাপ খবর প্রদান করতাম তার চেহারা দেখে মনে হতো যে তিনি কোনো দুঃসংবাদ নয়, বরং তিনি সুসংবাদ শুনছেন। পরবর্তী আবু বকর সিদ্দিক সম্পর্কে বলা হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি বর্ণনা থেকেও আমরা এই ধরনের বর্ণনা পেয়েছি, আবু বকরকে তার অবস্থা বর্ণনা করে বলা হয়েছিল যে তার কাঁধে এমন এক গুরু দায়িত্বের ভার প্রদান করা হয়েছিল সেই ভার যদি কোনো পর্বতের উপর স্থাপন করা হতো সেই পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সেটাকে যদি কোনো সমুদ্রে স্থাপন করা হতো সমুদ্র পানি শূন্য হয়ে যেত। কিন্তু এত বড় দায়িত্ব গ্রহণ করার পরেও আবু বকর সিদ্দিক কখনো বিচলিত হননি। আবু বকর সিদ্দিক তিনি বলেছিলেন যে এই দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেই গুহার ভিতরে কাটিয়েছিলাম, তারপর থেকে আমি আর কখনো ভয় ভীতি অনুভব করিনি। সেই দিন আমি ভীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম যে এই শত্রুরা হিজরতের সময়ে তারা যদি শুধুমাত্র নিচের দিকে তাকায়, তাদের পায়ের দিকে তাকায়, তাহলে এই গুহার ভেতর তারা আমাদেরকে দেখে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জবাব দিয়ে বলেছিলেন, হে আবু বকর, তুমি সেই দুই ব্যক্তির ব্যাপারে কী ধারণা পোষণ করো যাদের সঙ্গে তৃতীয় একজন আছেন এবং তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুইজন ব্যক্তি, তিনি এবং আবু বকর, তাদের সঙ্গে তৃতীয় যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাকে কোরআনে উল্লেখ করে বলেছেন, ইজ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সাথীকে বলেছিলেন, লা তাহজান, উদ্বিগ্ন হয়ো না, পেরেশান হয়ো না, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক উভয়ের সঙ্গেই রয়েছে। কাজী আবু বকর সিদ্দিক সেই ঘটনাকে উল্লেখ করে তিনি বলেছেন যে এরপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে প্রশান্ত করে দিয়েছেন, দৃঢ়তা দান করেছেন, অবিচলতা দান করেছেন, যে কারণে তিনি আর কখনো উদ্বিগ্ন পরেশান হননি। এই ঘটনা একটি ছোট্ট শিক্ষা যে কখনো কখনো কিছু বিপদ যেগুলো বাহ্যিক ক্ষতির কারণ হয় আমাদের, সেগুলো আমাদেরকে পরবর্তী ছোটোখাটো বিপদের জন্য প্রস্তুত করে দেয় এবং দৃঢ়তা দান করে, যেন সেই সমস্ত ছোটোখাটো বিপদে আমরা আর কখনো বিভ্রান্ত না হই, ঋণের উপরে অটল থাকতে পারি। কাজে এই বিপদ আপদের যে লাভ তার মধ্যে এটিও একটি। আবু বকর সিদ্দিক তিনি সেই সময় মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করেছেন, অর্থাৎ যুদ্ধ ছাড়াও বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে কীভাবে তাদেরকে আবারও দিনের উপরে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই সমস্ত যাবতীয় ব্যবস্থাই তিনি গ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিক তিনি তাদেরকে দমন করার জন্য 11টি বাহিনী প্রস্তুত করেছিলেন 11 জন আমিরের নেতৃত্বে। রিদ্দার সময়ে সবাই একেবারে ইসলাম ত্যাগ করছিল বিষয়টি এমন ছিল না, বরং খুব কম বা একেবারে বিরল ঘটনা আমরা দেখতে পাই ইতিহাস থেকে যে একটা গোত্রের সবাই ইসলাম ত্যাগ করেছে। বরং আমরা দেখতে পাই কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু গোত্রের বেশিরভাগ মানুষ তারা ইসলাম ত্যাগ করেছিল, কিছু কিছু ক্ষেত্রে খুবই সামান্য অংশ ইসলাম ত্যাগ করেছে এবং বেশিরভাগ অংশই তারা ইসলামের উপরে অটল ছিল, অবিচল ছিল। কাজে এরকম একটি অবস্থায় আবু বকর সিদ্দিক যখন কোনো একটি গোত্রের মুরতাদ হওয়ার সংবাদ লাভ করতেন, তিনি প্রথমে চেষ্টা করতেন যে সেই গোত্রে অবস্থানকারী যারা দিনের উপরে অটল আছে মুসলিম তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে এবং তাদের মাধ্যমে যারা ইসলামের উপর নেই তাদেরকে পুনরায় ইসলামের উপর ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে, অথবা তাদের মাধ্যমে তাদেরকে দমন করা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এভাবে তিনি আনসার এবং মুহাজিরিন তাদের উপরে প্রেশার, চাপ কমাতে চাইতেন, কারণ আনসার এবং মুহাজিরিন তারাই সবার বিরুদ্ধে যুদ্ধ করবেন এটা সম্ভব ছিল না। এবং একই সঙ্গে আনসার এবং মুহাজিরিনদেরকে আবু বকর সিদ্দিক রিজার্ভ রেখেছিলেন সবচেয়ে বড় শত্রু যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যেমন মিথুক, মুসাইলামা এবং তুলাইহা, তাদের বিরুদ্ধে তারা সাহাবিদেরকে, আনসার এবং মুহাজিরিনদেরকে ব্যবহার করেছেন। অপরদিকে ইয়েমেনে আসওয়াদ আল আনসি, তার বিরুদ্ধে তিনি কোনো বাহিনী পাঠাননি, সেখানকার যারা মুসলিম ছিল তাদের সঙ্গে তিনি যোগাযোগ স্থাপন করে তাদেরকে উৎসাহিত করেছেন আসওয়াদ আল আনসিকে দমন করার জন্য। আবু বকর সিদ্দিক চিঠি পাঠানোর পদ্ধতি ব্যবহার করেছেন, বাহিনীর আমিরদেরকে চিঠি পাঠিয়েছেন এবং একই সঙ্গে তিনি সেই মুরতাদ গোত্রদের কাছে, তাদের কাছে চিঠি পাঠিয়েছেন, সুস্পষ্ট দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন এবং তাদের কাছে আহ্বান করেছেন যেন তারা আবারও ইসলামের দিকে ফেরত চলে আসে, আর যদি তারা ইসলামে ফেরত না আসে তাহলে তাদের জন্য তরবারি অপেক্ষা করছে। জাকাত অস্বীকারীদের অংশ শেষ করার পর এবার আমরা যাচ্ছি ভণ্ড নবীদের প্রসঙ্গ, আলোচনা প্রসঙ্গে। প্রথমে আসওয়াদ আল আনসি, তার বিষয়ে আমরা শুরু করছি। সে বসবাস করত ইয়েমেনের সানা, সেখানকার নিকটবর্তী একটি এলাকায়, আনস এলাকায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন সেই সময়ে অর্থাৎ 10ম হিজরিতে সে নিজেকে নবী হিসেবে দাবি করে বসে। এই লোকটি ছিল খুবই অভিশপ্ত একটি লোক, সে জিনগ্রস্ত ছিল, শয়তানের কাছ থেকে সে কিছু কথাবার্তা লাভ করত, শয়তান বা জিনের সঙ্গে তার যোগসাজশ ছিল, জিনেরা তার উপরে প্রভাব বিস্তার করত। তার ফিতনা খুব দ্রুত চতুর্দিকে ছড়িয়ে যেতে থাকে, শুরুতে তার মিশন ছিল গোপন, পরবর্তীতে সে এগুলোকে প্রকাশ্যে ঘোষণা করতে শুরু করে। আনস এলাকা থেকে শুরু করে সে পরবর্তীতে সানার দিকে অগ্রসর হতে থাকে এবং সেখানকার যিনি শাসক ছিলেন শাহর বিন বাজান তার বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে। শাহর বিন বাজান কে ছিল এবং ইয়েমেনের সেই সময়কার অবস্থাই বা কেমন ছিল এর কিছু ব্যাকগ্রাউন্ড আমরা দেখিনি। আবরাহা যখন ধ্বংস হয়ে যায় পরবর্তীতে ইয়েমেনের সেই অঞ্চলটি আমরা ইতিহাস থেকে দেখতে পাই সবসময় রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের মধ্যে পাল্টাপাল্টি দখলদার ইত্যর মধ্যে ছিল, কখনো রোমান সাম্রাজ্য সেটাকে দখলে নিত, কখনো পারস্য সাম্রাজ্য দখলে নিত, অথবা যারা শাসন করত পারস্যের অনুগত হিসেবে তারা সেখানে শাসন পরিচালিত করত। আবরাহা যখন ধ্বংস হয়ে গেল তখন সেখানকার যারা ছিল তারা পারস্যের কাছে সাহায্য চায়, ফলে পারস্য থেকে সেনাবাহিনী পাঠানো হয় এবং সেখানে পরবর্তীতে পারস্যের অনুগত হিসেবেই তারা শাসনকার্য পরিচালনা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিঠির মাধ্যমে বিভিন্ন রাজা বাদশাহদেরকে, বিভিন্ন অঞ্চলের শাসকদেরকে দিনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামকে মেনে নেওয়ার আহ্বান করছিলেন, সেই সময় তিনি ইয়েমেনেও চিঠি পাঠিয়েছিলেন। ইয়েমেনে সেই সময় শাসক ছিল বাজান, সে সানা শাসন করছিল এবং সে পরবর্তীতে ইসলাম গ্রহণ করে নেয়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই তার পদে বহাল রাখেন সানার গভর্নর হিসেবে। বাজান ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনকে কয়েকটি অঞ্চলে ভাগ করে দেন এবং সেই সমস্ত অঞ্চলে বাজানের পুত্র শাহর সে শাসনকার্য চালিয়ে যাচ্ছিল। আসফাল আলানসি সে শাউবের কাছে শাহরকে পরাজিত করে এবং সানা দখল করে নেয়, অর্থাৎ একটি অভ্যুত্থানের মাধ্যমে সে সেইখানকার শাসককে হত্যা করে সেই অঞ্চলটি দখলে নিয়ে নেয় এবং পরবর্তীতে সে সানার বাইরের অঞ্চল নাজরান, লাহাজ এগুলো দখল করে নেয়, অর্থাৎ একটি বড় এলাকা তার নিয়ন্ত্রণে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় ইয়েমেনে যারা প্রতিনিধি ছিলেন তাদের কাছে চিঠি পাঠান যেন তারা দুইটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করে আসওয়াদ আল আনসিকে অপসারণ করেন, হয় কৌশল গ্রহণের মাধ্যমে অর্থাৎ ভিতর থেকে, অথবা বল প্রয়োগের মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে আসওয়াদ আল আনসিকে সরিয়ে ফেলতে হবে। শাহর বিন বাজানকে হত্যা করার পর আসওয়াদ আল আনসি তার স্ত্রী আজাদকে বিয়ে করে, শাহর বিন বাজান যাকে হত্যা করে আসওয়াদ সেখানে ক্ষমতা দখল করলো, তার যারা নিকটাত্মীয় ছিলেন তারা চেষ্টা করছিলেন যে কোনোভাবে এই ব্যক্তিকে অপসারণ করা যায় কিনা। এরকম একজন ব্যক্তি ছিলেন ফাইরুজ। ফাইরুজ তিনি বুঝলেন যে সেনাবাহিনী নিয়ে আসওয়াদের বিরুদ্ধে লড়াই করার থেকে তাকে গোপনে হত্যা করে ফেলাই উত্তম, কারণ একজন ব্যক্তি হচ্ছে সমস্ত সমস্যা সৃষ্টি করেছে এবং সেই হচ্ছে নাটের গুরু। ফাইরুজ তার সমমনা কিছু ব্যক্তিদেরকে জড়ো করছিলেন যারা দিনের উপরে, ইসলামের উপরে তখনও অটল ছিলেন, অবিচল ছিলেন এবং ইসলামের জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত ছিলেন। তারা যখন জানলেন যে আসওয়াদ আল আনসি এবং তার সেনাপ্রধান কায়েস তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, ফলে তারা কায়েসকে ব্যবহার করতে চাইলেন। তারা কায়েসের কাছে গিয়ে বললেন যে আমরা ইচ্ছুক আসওয়াদকে অপসারণ করার জন্য, চলো আমরা একসাথে কাজ করি। কায়েস সে রাজি হয়ে গেল। কায়েসের রাজি হওয়ার বিষয়টা এখানে ধর্মীয় কোনো বিষয় ছিল না যে একজন ভণ্ড নবী তাকে আমি অপসারণ করব, বরং কায়েস সে আসওয়াদের সঙ্গে একটি ক্ষমতার দ্বন্দ্বে, রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল এবং সে বুঝেছিল যে হয়তোবা আসওয়াদ আল আনসি যে কোনো মুহূর্তে তাকে সেনাপ্রধানের পদ থেকে চাকরিচ্যুত করতে পারে। যাই হোক, ফাইরুজ তিনি তার আত্মীয়, তার কাজিন আজাদের সঙ্গে পরামর্শ করলেন। আজাদ তিনি ছিলেন আগে সেখানকার শাসকের স্ত্রী। তিনি আজাদকে তাদের পরিকল্পনা জানালেন এবং সাহায্য কামনা করলেন। আজাদ জানালেন যে আসওয়াদ সবসময় পাহারার মধ্যে থাকে, সর্বদা সে প্রহরী দ্বারা পরিবেষ্টিত থাকে। একমাত্র যে স্থানে তার জন্য কোনো পাহারা থাকে না, সবসময় প্রহরী থাকে না, সেই স্থানটি হচ্ছে তার বেডরুম, তার শয়ন কক্ষ, এবং ওই কক্ষে প্রবেশ না করে কিছুতেই আসওয়াদ আল আনসিকে অপসারণ করা সম্ভব নয়। আজাদ তাদেরকে পুরো প্রাসাদের নকশা এবং সেই বিশেষ কক্ষের অবস্থান, কোন দিক দিয়ে প্রবেশ করতে হবে, এই সমস্ত লেআউট তাদেরকে বলে দিলেন। আসওয়াদ আল আনসির সেই বিশেষ রুমে প্রবেশ করার জন্য বাইরে থেকে একটা রাস্তা ছিল, প্রবেশপথ ছিল। আজাদ প্রতিশ্রুতি দিলেন তাদেরকে যে যখন গভীর রাত হয়ে যাবে তিনি ওই কক্ষে একটি বাতি জ্বালিয়ে রাখবেন, এটা হবে একটা সিগনাল, এবং আগে থেকে কিছু অস্ত্র জমা করে রাখবেন, আজাদ এভাবে তাদেরকে সাহায্য করবেন। সেই নির্দিষ্ট রাতে তারা আক্রমণ চালাবেন বলে ঠিক করলেন। সেই রাতে ফাইরুজ তার দুইজন সঙ্গী সহকারে ঘরটিতে গোপনে প্রবেশ করলেন এবং ঠিক যেই মুহূর্তে ফাইরুজ এবং তার সঙ্গীরা সেই বাতি এবং অস্ত্রগুলো নিতে যাচ্ছিলেন, সেই অবস্থায় শয়তান এসে আসওয়াদ আল আনসির দেহকে নিয়ন্ত্রণে নিয়ে নিল, তার দেহে সে প্রবেশ করলো, তার উপর আসর করলো। শয়তান আসওয়াদ আল আনসিকে ঘুমন্ত অবস্থাতেই সোজা করে বিছানার উপরে বসিয়ে দিল এবং নিজে কথা বলতে শুরু করলো। অপরদিকে আসওয়াদ আল আনসি সে কিন্তু ঘুমে অচেতন, তার ভেতর থেকে শয়তান কথা বলছে। সে ফাইরুজকে উদ্দেশ্য করে বলছে, ফাইরুজ আমি জানি তুমি কি করতে চাও। কাজেই বুঝতেই পারছেন সেই অবস্থায় পরিস্থিতি কেমন ছিল, কতটা সংকটময় ছিল। আসওয়াদ আল আনসি সে ছিল খুবই শক্তিশালী, দীর্ঘদেহী একজন পুরুষ, সুঠাম দেহের অধিকারী, খুবই শক্তিশালী। ফাইরুজ আসওয়াদের কথা শুনে ভয় পেয়ে গেল, কারণ সে বুঝতে পারছিল না, তিনি বুঝতে পারছিলেন না যে আসলে কি আসওয়াদ আল আনসি কথা বলছে নাকি অন্য কেউ কথা বলছে। বাস্তবে কথা বলছিল তার উপর যে শয়তান আসর করতো সেই জিন, তার সে কথা বলছিল। ফাইরুজ ভেবে দেখলেন তিনি যদি এই অবস্থায় পালিয়ে যান তাহলে তাদের সম্পূর্ণ পরিকল্পনা ভেস্তে যাবে, প্রকাশিত হয়ে যাবে এবং পরবর্তীতে তাদেরকে অবশ্যই হত্যা করা হবে। সেই অবস্থায় অস্ত্রগুলো নেওয়ার মতো সময় তার হাতে ছিল না, কাজেই তিনি খালি হাতেই আসওয়াদ আল আনসির দেহের উপরে লাফিয়ে পড়লেন এবং তার মাথাকে, তার ঘাড়কে মটকে দিলেন। এরপর তিনি সেই রুম থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছেন। আজাদ ভুলক্রমে ভাবছিলেন যে ফাইরুজ হয়তো বা পালিয়ে যাচ্ছেন, কাজেই তিনি প্রশ্ন করলেন আপনি কোথায় যাচ্ছেন। আজাদ জানতেন না যে আসলে ঘটনা কী ঘটেছে এবং এই ব্যাপারে তিনি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ ছিল না, এবং এই ব্যাপারে তিনিও নিশ্চিত ছিলেন না যে আসওয়াদ নিহত হয়েছে কিনা। ফাইরুজ আজাদকে উত্তর দিলেন, আমি আমার সঙ্গীদেরকে ডাকতে যাচ্ছি। ফাইরুজ তাদেরকে অন্য আরেকটি কামরা থেকে ডেকে নিয়ে আসলেন। তার আহ্বান শুনে তারা সেই বিশেষ কক্ষে আসলেন। আসার পরে দেখলেন যে আসওয়াদ আল আনসি সে ঘাড় মটকানো অবস্থাতেও সেই উন্মাদের মতো সে চিৎকার করছে, গোঙাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে আসলে সেই অবস্থায় সেটা কি তার ভেতরে থাকা সেই জিন চিৎকার করছিল নাকি আসওয়াত সে চিৎকার করছিল, কিন্তু সে বিকট শব্দ করছিল, আওয়াজ করছিল। ফাইরুজ তাকে ধরার চেষ্টা করছিলেন, কিন্তু সে এত শক্তিশালী ছিল যে তাকে ধরে রাখা যাচ্ছিল না, বারবার সে হাত ফসকে যাচ্ছিল। বাকি দুইজন সহযোগী তারা এসে আসওয়াদের দেহকে ধরলেন এবং শেষ পর্যন্ত ফাইরুজ আসওয়াদ লানসির শিরচ্ছেদ করলেন, সেই অভিশপ্ত ভণ্ড ব্যক্তির শিরচ্ছেদ করা হলো এবং ফজর পর্যন্ত তারা সেখানে সেই কক্ষের ভেতরেই অবস্থান করেছিলেন। উল্লেখ্য যে আসওয়াদ লানসিকে যখন শিরচ্ছেদ করা হচ্ছিল এবং তার আগে যখন তার ঘাড় মুটকে দেওয়া হয়েছিল, সেই অবস্থায় সে অত্যন্ত জোরে বিকট শব্দে চিৎকার করে যাচ্ছিল, ফলে আশেপাশে যারা প্রহরী ছিল তারা দৌড়ে আসলো এবং জানতে চাচ্ছিল যে কী ঘটেছে। সেই অবস্থায় তার স্ত্রী আজাদ, তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেই পরিস্থিতিকে সামাল দিলেন। তিনি তাদেরকে পরিহাসের সুরে বললেন, তিনি তাদেরকে জানালেন যে তোমরা চিন্তা করো না, তোমরা যাকে নবী মনে করো তোমাদের নবীর কাছে ওহি আসছে, এই জন্য সে চিৎকার করছে। ফজর পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করলেন, ফাইরুজ এবং তার সঙ্গীরা শেষ পর্যন্ত ফজরের সময় বের হয়ে আসলেন এবং তারা সেখানে আজান দিলেন। আজানের এই বাক্যগুলো দীর্ঘদিন যাবৎ সেখানে পাঠ করা হয়নি, ঘোষণা করা হয়নি, এবং যখন আজান দেওয়া হলো তখন আসওয়াদ আলানসির যারা সৈন্যবাহিনী, তার যারা নিরাপত্তারক্ষী, তারা থমকে গেল। একই সঙ্গে এই আজান ছিল ফাইরুজের বাহিনীর জন্য, তার সৈন্যদের জন্য লড়াই শুরু করার একটি সংকেত। শেষ পর্যন্ত দুই বাহিনীর মধ্যে একটি লড়াই শুরু হয়ে গেল এবং উপর থেকে তারা আসওয়াদের ছিন্ন মস্তক তার যোদ্ধাদের সামনে ছুঁড়ে ফেলে দিলেন এবং বুঝিয়ে দিলেন যে আসলে আসওয়াদ, যার জন্য তোমরা লড়াই করছো, তাকেই আমরা হত্যা করেছি, সে নিহত হয়েছে। ফলে সেখানে সেই ফিতনার অবসান ঘটল এবং মুসলিমরা সেখানে বিজয়ী হলেন। যে রাতে এই ঘটনা ঘটেছিল সেই রাত্রিতেই জিব্রাইল আলাইহিসসালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইয়েমেনের এই ঘটনা জানিয়ে দেন। পরবর্তী দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সংবাদ দিচ্ছিলেন এবং তিনি বললেন যে এক বরকতময় পরিবারের বরকতময় ব্যক্তি আসওয়াদ আলানসিকে হত্যা করেছে। সাহাবায়ে কেরাম তা জানতে চেয়েছিলেন কে ছিল সেই ব্যক্তি। তিনি উত্তর দিয়ে বলেছিলেন, ফাইরুজ এবং তার সঙ্গে পরিবারের আরেক সদস্য, পারস্যের আরেক নারী আজাদ, তিনি এই মহান কীর্তি, মহান ঘটনা ঘটিয়েছেন। ফাইরুজের এই ঘটনাটি ফুকাহে কেরাম তারা উল্লেখ করেছেন যে কোনো মুরতাদ শাসককে উৎখাতের জন্য তাকে হত্যার বৈধতার দলিল হিসেবে এটাকে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আসওয়াদের বাহিনীর যে অবশিষ্ট অংশ থেকে যায় তারা আবারও কিছু শক্তি জড়ো করে ইয়েমেনে বিদ্রোহ করতে শুরু করে এবং এইবারকার যে বিদ্রোহ রিদ্দা এটা আরও ভয়ঙ্কর আকার ধারণ করে আগের থেকেও, কারণ এরা দ্রুত বিভিন্ন স্থানে ছড়িয়ে যাচ্ছিল, যেমন নাজরান, সানা, হাজরাল মাউত, কিন্দা, লাহাজ, আদন, এই সমস্ত এলাকায় ছড়িয়ে যাচ্ছিল। ধীরে ধীরে পুরো জাজিরাতুল আরবে এটি ছড়িয়ে যাচ্ছিল এবং যে সমস্ত এলাকায় ন মুসলিমেরা ছিল সেই সমস্ত অঞ্চলে এই রিদ্দা আরও বেশি মারাত্মক আকার ধারণ করেছিল। কায়েস, যে কিনা আসওয়াদের বাহিনীর সেনাপ্রধান ছিল, সে এদের সঙ্গে যোগদান করলো, তাদের শক্তি বৃদ্ধি করলো এবং তার কারণ ছিল এটা যে সে আসলে ক্ষমতা চাচ্ছিল, শাসন ক্ষমতাতে, রাজনৈতিক ক্ষমতাতে তার আগ্রহী ছিল, কিন্তু যখন আবু বকর সিদ্দিক ফাইরুজকেই সানা শাসনভার অর্পণ করলেন সেটা কায়েসের পছন্দ হয়নি। তখন যারা ইয়েমেনে ছিলেন, মুহাজির ইবনে উমাইয়া এবং মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য সাহাবায়ে কেরাম, তারা বিভিন্ন স্থানে এই মুরতাদদেরকে দমনের জন্য লড়াই শুরু করলেন এবং রিদ্দার অপশক্তিকে তারা পরাজিত করছিলেন যতক্ষণ না পর্যন্ত তারা সম্পূর্ণভাবে বিজয়ী হয়ে যান এবং পুনরায় ইসলামী শরিয়া কায়েম হয়ে যায়। সেখানকার বিভিন্ন ঘটনা, ছোটোখাটো বিভিন্ন ঘটনা, যুদ্ধের ঘটনা, এই সবগুলো ঘটনা উল্লেখ করা আমাদের উদ্দেশ্য নয়, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আবু বকর সিদ্দিকের জীবনের ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করা। কাজে আমরা সেগুলোকে বিস্তারিত উল্লেখ না করে পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনার দিকে চলে যাচ্ছি। ফাইরুজের ঘটনা এবং ফাইরুজের সঙ্গে সহযোগিতা করা আজাদের ঘটনা থেকে আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় রয়েছে, সেটা হচ্ছে একজন নেককার নারীর ভূমিকা। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার নারী এবং বদকার নারীদের উদাহরণ উল্লেখ করেছেন। আজাদ, তিনি ছিলেন একজন দিনদার নেককার নারীর উদাহরণ, যিনি দিনের জন্য কাজ করেছেন, দিনের জন্য ঝুঁকি নিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, যেমনটা করেছিলেন ফিরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুহাজিম। আসিয়া, তিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশীল, পরাক্রমশালী বাদশাহ, তার স্ত্রী। যারা দুনিয়া চায়, দুনিয়াকে ভালোবাসে, দুনিয়ার ভোগবিলাসের সামগ্রীর প্রতি যারা আসক্ত, তারা যে বিষয়গুলো চায় তাদের সব কিছুই ছিল আসিয়ার হাতের মুঠোয়। তিনি এমন এক প্রাসাদে বসবাস করতেন যেই প্রাসাদের বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যখন ফেরাউন ভাষণ দিয়ে বলেছিল, কলা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর, ফেরাউন ভাষণে বলল, হে আমার জাতি, এই মিসরের রাজত্ব এটা কি আমার জন্য নয়, ওয়াহাজিহিল আনহারু তাজরি মিন তাহতি, এবং এই নদীগুলো, এগুলো আমার প্রাসাদের নিচ দিয়ে বয়ে যাচ্ছে। কাজেই এমন প্রাসাদে আসিয়া বসবাস করতেন যার নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, চতুর্দিকে ছিল সমস্ত প্রকারের ঐশ্বর্য, কিন্তু এগুলোকে নিয়ে তিনি খুশি ছিলেন না, সন্তুষ্ট ছিলেন না, বরং তিনি এর থেকেও দামি জিনিস, এর থেকেও প্রশান্তি দানকারী জিনিস, সেটা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছিলেন। তিনি দোয়া করে বলেছিলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আপনি জান্নাতে আপনার নিকটে আমাকে একটি প্রাসাদ দান করুন, দুনিয়ার প্রাসাদের বদলে আমি জান্নাতের প্রাসাদ চাই। আজাদও ছিলেন সেই সময় ইয়েমেনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির স্ত্রী, কিন্তু আজাদ ছিলেন একজন মুসলিমা এবং তিনি তার পরবর্তী স্বামী আসওয়াদ আল আনসিকে এই জগতের সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে ঘৃণিত মানুষ হিসেবে বর্ণনা করেছেন, তাকে তিনি ঘৃণা করতেন এবং তিনি বলেছেন যে তার স্বামীর থেকে বেশি ঘৃণা তিনি আর কাউকে করতেন না, কারণ সেই লোকের মধ্যে কোনো কল্যাণ ছিল না, তার সমস্ত কর্মকাণ্ডে ছিল জঘন্য এবং ঘৃণিত। আজাদ যা গ্রহণ করেছিলেন, যে ঝুঁকি নিয়েছিলেন, সেটা খুবই মারাত্মক ছিল, কারণ কোনোভাবে তার পরিকল্পনা প্রকাশ হয়ে গেলে নিঃসন্দেহে তাকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করা হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো। এবং সেই সময় আসওয়াদ এবং তার সহযোগীরা যারা মুসলিম ছিলেন তাদের উপরে নানা ধরনের অত্যাচার, নির্যাতন, টর্চার, জুলুম এগুলো করত। তাদের দেহগুলোকে সে খণ্ড বিখণ্ড করে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারত। এবং এরকম একটি ঘটনা কিছুক্ষণের মধ্যে আমরা সামনের দিকে ইনশাল্লাহ উল্লেখ করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নেক নারীদের ঘটনা কোরআনে উল্লেখ করেছেন, সেভাবে বদকার নারীদের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেমন লুতের স্ত্রী, নূহ আলাইহিস সালাম তার স্ত্রী। একই রকমভাবে ইয়েমেনে দুই ধরনের নারীদের দৃষ্টান্তই আমরা দেখতে পাই। আজাদের দৃষ্টান্তও দেখতে পাই, নেককার নারী, আবার একই সঙ্গে যারা খারাপ ছিল খারাপ নারীদের দৃষ্টান্ত আমরা দেখতে পাই। সেই সমস্ত বদকার নারীরা ইয়েমেনে একটি আন্দোলন প্রতিষ্ঠা করেছিল, যে আন্দোলনের নাম হচ্ছে পতিতাদের আন্দোলন। কাজেই আমরা দেখতে পাই যে যখনই কোনো একটি স্থানে ইসলাম প্রতিষ্ঠিত হয়, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়, সব যুগে সব স্থানেই এমন কিছু ব্যক্তি থাকবে যারা কখনো ইসলামের এই বিষয়গুলোকে পছন্দ করে না। সব মানুষ 100% তার ইসলামের পক্ষে এসে অবস্থান নেবে, মতামত পেশ করবে, এটা কখনোই নয়। বর্তমান যুগে আমরা দেখতে পাই যে কিছু মানুষ থাকবেই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন শরিয়াকে ঘৃণা করবে, অপছন্দ করবে, মুক্ত বুদ্ধি, মুক্ত মনা, মুক্ত চর্চা, ব্যক্তি স্বাধীনতায় নানা রকম বাগাড়ম্বরপূর্ণ বলি উচ্চারণ করার মাধ্যমে, এবং তারা বলতে চায় যে তারা আসলে তাদের ব্যক্তিগত অধিকার, তাদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হচ্ছে এই সমস্ত আইন কানুনের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত ব্যক্তিরা আসলে কী চায়, সেটা হচ্ছে যে ভোগবিলাস এবং কোনো ধরনের বিনোদন আর নফসের খাহেসাত পূরণে কোনো রকমের নিষেধাজ্ঞা, নিয়ন্ত্রণ, এগুলোকে তারা মানতে চায় না। তারা এক ধরনের অভিজাততন্ত্রে বিশ্বাস করে। কাজেই পুরো দুনিয়াতে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম হয়েছে, সেখানেই এই সমস্ত বিরুদ্ধবাদী ব্যক্তিদের উপস্থিতি পাওয়া গেছে। হাজরাল মাউতে ইয়েমেনে সেখানে পতিতাদের আন্দোলন ছিল তেমনই একটি আন্দোলন। ইয়েমেনের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন গ্রাম থেকে 20 জনেরও বেশি সংখ্যায় দেহ ব্যবসায়ী, পতিতা, প্রস্টিটিউট নারী তারা এই সমস্ত আন্দোলনে নেতৃত্বে ছিল, এই সমস্ত আন্দোলনে তারা জড়িত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মৃত্যুবরণ করলেন, তার মৃত্যু সংবাদে তারা খুশি হয়েছিল এবং নিজেদের হাত মেহেদি দিয়ে রাঙিয়ে তারা নেচে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকে সেলিব্রেট করছিল, উদযাপন করছিল। তারা ছিল দুশ্চরিত্রা নারী এবং তাদের যে জীবন ধারণ, জীবনযাপন, নষ্ট ভ্রষ্ট আচরণ, ইসলাম নিঃসন্দেহে সেগুলোকে বাধা প্রদান করত। ফলে তারা খুবই খুশি হলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন। আসলে তাদের অবস্থা ছিল সেই মাছির মতো, যারা নোংরা আবর্জনার মধ্যেই শুধুমাত্র বাঁচতে পারে এবং যখন কেউ এসে নোংরা আবর্জনাকে সরিয়ে দেয় তখন তাদের মনে হয় যে তারা আসলে দম বন্ধ হয়ে শ্বাসরোধ হয়ে মারা যাবে। হযরত মাউতের একজন মুসলিম, তিনি খলিফা আবু বকর সিদ্দিকের কাছে অবস্থা বর্ণনা করে চিঠি পাঠালেন এবং সাহায্য চাইলেন, এবং খলিফা তার হযরত মাউতের যিনি গভর্নর ছিলেন মুহাজির ইবনে আবি উমাইয়া তাকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিলেন। তিনি নির্দেশ দিলেন ওই সমস্ত মহিলাদের হাত কেটে ফেলতে হবে যে হাত তারা মেহেদি দিয়ে রাঙিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে সেলিব্রেট করার জন্য। এবং তিনি মুহাজিরকে আরও নির্দেশ দিলেন যে যদি কোনো ব্যক্তি এই সমস্ত নির্দেশ বাস্তবায়নে বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, শুরুতে তাদেরকে এই বিষয়ে আল্লাহ তাআলার বাণী, আল্লাহর বিধানকে জানিয়ে দিবে, এবং যদি তারা সেটাকে না মানে তখন যেন তাদের বিরুদ্ধে লড়াই করতে, যুদ্ধ করতে কোনো ধরনের পিছু পা না হও। আবু বকর সিদ্দিক খুব ভালোভাবে জানতেন যে এই সমস্ত নারীরা তারা আসলে সামনে থাকা পুতুলের মতো, বরং তাদের পেছনে আরেকটি জনগোষ্ঠী রয়েছে যারা এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে, এবং যখন এই সমস্ত নারীদেরকে দমন করা হবে পেছনে থাকা সেই অংশটি সামনে চুটে আসবে তাদেরকে রক্ষা করার জন্য। কারণ যখনই বাতিলের বিরুদ্ধে হক কাজ করে, বাতিল তার পেছনে থাকা সমস্ত মিত্র, তার বন্ধুদেরকে নিয়ে একত্রে হকের বিরুদ্ধে লড়াই করতে আসে। কাজেই ওই সমস্ত ব্যক্তিরা তারা মুহাজিরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হলো। মুহাজির খলিফার নির্দেশ অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, ইসলামের দাওয়াত তাদেরকে প্রথমে জানিয়ে দিলেন, কিন্তু তারা সেগুলোকে অস্বীকার করলো। পরবর্তীতে মুহাজির তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, তাদেরকে পরাজিত করলেন এবং শাস্তি হিসেবে ওই সমস্ত নারীদের হাত কেটে দিলেন। ফলে অনেকেই তাদের হাত কেটে যাওয়ার কারণে ঘটনাস্থলে মারা গেল, আবার কেউ কেউ সেখান থেকে পালিয়ে যায় এবং তারা হযরত মাউত ত্যাগ করে কুফা, অন্যান্য স্থানে বসবাস করে। এভাবে তারা সেই অঞ্চল থেকে চলে যায়। এই বিষয়ে একটি ছোট্ট নোট, সাইড নোট আমরা উল্লেখ করতে পারি যে বর্তমান সময়ে আমরা দেখি আমাদের দেশের ঘটনা থেকে বিভিন্ন স্থানে অনেক সময় পত্রিকাতে আসে এগুলো, যে স্থানীয় দিনদার মুসলিমরা, সাধারণ মানুষ যারা ইসলামকে ভালোবাসে, সাধারণ মুসলিম, মসজিদের ইমাম, স্থানীয় ওলামা একরাম, তারা একত্রিত হয়ে অনেক স্থানে যে সমস্ত অশ্লীল কাজগুলো হয়, পতিতালয়গুলো আছে, সেগুলোকে তারা উচ্ছেদ করে দেন, এগুলোকে বন্ধ করে দেন। কারণ তাদের যে ক্ষতি এটা আসলে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, আমরা সবাই জানি। যেমন আরও একটি ঘটনা আমরা একবার দেখতে পাই যে কিছু বাউলদেরকে স্থানীয় মুসলিমরা, একেবারে সাধারণ মানুষ, তারা তাদের অশ্লীল কাজের জন্য তাদেরকে প্রতিহত করেছিল। কিন্তু এরপরে কী হয়, ঘটনা সেখানেই কখনো শেষ হয়ে যায় না, বরং দেখা যায় এই সমস্ত ব্যক্তিদেরকে উচ্ছেদ করে দিলে, তাদেরকে বাধা দিলে আরেকটি শক্তি এগিয়ে আসে তাদেরকে সাহায্য করার জন্য। কারা সেই শক্তি? তারা হচ্ছে প্রশাসন, এবং হকের বিরুদ্ধে বাতিল হিসেবে তারাই আবির্ভূত হয়। কাজেই এই ঘটনাগুলো থেকে যারা বিবেকবান ব্যক্তি তাদের জন্য নিঃসন্দেহে অনেক দৃষ্টান্ত রয়েছে যে কারা ইসলামের শক্তি, কারা ইসলামের পক্ষের শক্তি এবং কারা ইসলামের বিপক্ষের শক্তি। ইয়েমেনের আরেকটি ঘটনা, সেই দিকে আমরা যাচ্ছি। আমরা উল্লেখ করেছিলাম যে আসওয়াদ আল-আনসি সে মুসলিমদেরকে নির্যাতন করত। সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রিয় বান্দা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তাদের মধ্য থেকে, আল্লাহর আউলিয়াদের মধ্য থেকে একটি কারামা প্রকাশ পেয়েছিল, এবং তিনি ছিলেন আবু মুসলিম আল খাওলানি, তিনি ছিলেন একজন তাবিইন। আসওয়াদ তাকে বন্দি করেছিল তার ইমানের জন্য, এবং তাকে টর্চার করছিল, তাকে জিজ্ঞাসাবাদ করছিল, প্রশ্ন করছিল যে তুমি কি এই কথা সাক্ষ্য দাও, আমি আল্লাহর রাসুল। আবু মুসলিম তিনি বললেন যে তুমি কি বলছো, আমি আসলে শুনতে পাচ্ছি না তোমার কথা। সে আবারও জিজ্ঞাসা করলো, তুমি কি এই কথা সাক্ষ্য দাও মুহাম্মদ আল্লাহর রাসুল? তিনি দিলেন, হ্যাঁ আমি এই কথা সাক্ষ্য দেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসুল। আসওয়াদ আবারও জিজ্ঞাসা করলো, আর আমি, আমার ব্যাপারে তুমি কি সাক্ষ্য দাও, আমি আল্লাহর রাসুল? তিনি বললেন, হ্যাঁ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। সে আবারও জিজ্ঞেস করলো, তুমি কি সাক্ষ্য দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসুল? তিনি বললেন, হ্যাঁ। এভাবে সে তিনবার এই বিষয়ে পুনরাবৃত্তি করল। আসওয়াদ আল-আনসি আবু মুসলিম আল খাওলানিকে আগুনে পোড়ানোর নির্দেশ দিলেন। আবু মুসলিমকে বেঁধে ফেলা হলো রশি দিয়ে, আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি সম্পূর্ণ নিরাপদ, সুস্থ, স্বাভাবিকভাবে আগুন থেকে বের হয়ে আসলেন। আগুন তার কোনো ক্ষতিই করলো না, শুধুমাত্র তার যে রশি ছিল সেটা সেভাবেই রয়ে গেল। এই দৃশ্য দেখে আসওয়াদ আল-আনসির যারা অনুসারী ছিল তারা বলল যে এই বিষয়টি লোকেদের মধ্যে ছড়িয়ে পড়ার আগেই আপনার উচিত তাকে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া, নির্বাসনে পাঠিয়ে দেওয়া, কারণ সে মানুষের জন্য একটি ফিতনা সৃষ্টি করবে। এই কারামা মানুষের জন্য দিনে ফেরত আসার একটি কারণ হয়ে যাবে। এবং এই ধরনের ঘটনা আমরা একাধিক স্থানে দেখতে পাই, যেমন হাদিসে এসেছে বালক এবং রাজার ঘটনা। বালককে যখন হত্যা করা সম্ভব হচ্ছিল না, সেখানে আল্লাহ সাহায্য করছিলেন, সেই ঘটনায় বহু মানুষই মানে এনেছিল। এবং একই রকমভাবে মুসা আলাহ ইসলামের বিরুদ্ধে জাদুকররা যখন দেখলো আল্লাহর সাহায্য, যে মুসার সাপ তাদের সমস্ত লাঠিগুলোকে খেয়ে ফেলেছে, সেই ঘটনায় তারা ইমান এনেছিল। কাজেই তারাও আশঙ্কা করলো যে এই কারামা জেনে গেলে মানুষ ইসলামে প্রবেশ করবে, ইসলামে ফেরত চলে আসবে, কাজেই তাকে সেখান থেকে বহিষ্কার করো। আসওয়াদ আবু মুসলিম আল খাওলানিকে বহিষ্কার করে দিল। আবু মুসলিম আল খাওলানি তিনি চলে আসলেন মদিনাতে। তিনি মদিনায় এসে একটি গাছের সঙ্গে তার বাহনকে বাঁধছিলেন এবং মসজিদে নববীতে প্রবেশ করলেন, সেখানে সওয়াত আদায় করছিলেন। ওমর ইবনুল খাত্তাব তিনি দেখলেন যে একজন নবাগত ব্যক্তি, মদিনার বাইরের একজন লোক, সে এসেছে, সে সওয়াত আদায় করছে। তাকে দেখেই ওমর ইবনুল খাত্তাব কিছু একটা অনুভব করতে পারলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর ইবনুল খাত্তাবের মধ্যে এক ধরনের অন্তর্দৃষ্টি দিয়েছিলেন, মানুষের মুখ দেখে, চেহারা দেখে তিনি অনেক কিছু বুঝতে পারতেন। তিনি জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তি কোত্থেকে এসেছে। তারা জবাব দিলেন লোকেরা যে সে এসেছে ইয়েমেন থেকে। ওমর ইবনুল খাত্তাব সওয়াত শেষ হওয়ার পর তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি সেই ব্যক্তির ব্যাপারে কিছু জানেন যাকে আসওয়াদ আল-আনসি আগুনে পুড়িয়ে হত্যা করতে চেয়েছিল? আবু মুসলিম আল খাওলানি নিজের এই বিষয়গুলোকে প্রকাশ করতে যাচ্ছিলেন না, তিনি এড়িয়ে যেতে যাচ্ছিলেন। তিনি বললেন যে সেই ব্যক্তি সে তো ছিল আবদুল্লাহ ইবনে সৌদ। ওমর ইবনে খাত্তাব বললেন, না সেই ব্যক্তি ছিলেন আপনি, আল্লাহর কসম করে বলুন আপনি সেই ব্যক্তি ছিলেন কিনা। তিনি বাধ্য হয়ে স্বীকার করলেন, হ্যাঁ আমি সেই ব্যক্তি। ওমর ইবনে খাত্তাব তাকে জড়িয়ে ধরলেন, ওমরের চোখ থেকে অশ্রু ঝরে পড়তে লাগলো, তিনি কাঁদতে লাগলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এমন এক লোকের সঙ্গে সাক্ষাৎ হওয়া পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এমন এক লোকের সাক্ষাৎ আমাকে দান করেছেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের মুজিজা দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, যাকে আগুন থেকে রক্ষা করেছেন, অথচ সে এই উম্মতের একজন সাধারণ সদস্য। কাজেই এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদার আরেকটি ঘটনা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত মুজিজা নবীদের সঙ্গে ঘটিয়ে নবীদেরকে রক্ষা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাধারণ সদস্যকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম কারামার মাধ্যমে রক্ষা করেছেন। আবু মুসলিম আল খাওলানি তিনি খুবই আকর্ষণীয় ব্যক্তিত্বের একজন তাবিঈ ছিলেন। তার ব্যাপারে বহু ঘটনা রয়েছে, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, তবে এখানে তার মৃত্যুর ব্যাপারে একটি ঘটনা আমরা উল্লেখ করতে চাই। আবু মুসলিম আল খাওলানি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদে অংশগ্রহণ করেছিলেন বিশর বিন আর্তা তার নেতৃত্বে। সেখানে একটি যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত ছিলেন। তখন তিনি বাহিনীর আমির বিশর বিন আর্তাকে ডেকে অনুরোধ করলেন যে যখন আমি মারা যাব আপনি আমাকে শত্রুদের ভূমির ভেতরে যত দূর সম্ভব তাদের ভেতরে নিয়ে গিয়ে সবচেয়ে দূরবর্তী স্থানে আমাকে দাফন করবেন এবং যুদ্ধের পতাকাকেও আমার সঙ্গে দাফন করবেন। আমার ইচ্ছা হচ্ছে যখন কিয়ামতের ময়দানে আমাকে উঠানো হবে সেই ময়দানে আমি শহীদদের সামনে থাকব এবং আমার হাতে যুদ্ধের পতাকা থাকবে। আমি সেই বিচারের দিনেও পতাকা হাতে শহীদদের নেতৃত্ব দিতে চাই। কাজী আবু মুসলিম আল খাওলানি তিনি শুধুমাত্র দুনিয়াতেই জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে সন্তুষ্ট থাকতে চাচ্ছিলেন না, তিনি তার জিহাদ ফি সাবিলিল্লাহকে কিয়ামত পর্যন্ত আখিরাতেও নিয়ে যেতে চাচ্ছিলেন। তিনি চাচ্ছিলেন সেই বিচারের ময়দানে যুদ্ধের পতাকা হাতে শহীদদের নেতৃত্বে শহীদদের সামনে তিনি থাকবেন। আবু বকর সিদ্দিক মুরতাদদের বিরুদ্ধে তিনি কিছু কিছু ক্ষেত্রে খুবই কঠোরতা অবলম্বন করেছেন এবং কিছু ব্যক্তির ক্ষেত্রে তিনি শিথিলতা প্রদর্শন করেছেন, অর্থাৎ সাধারণ মানদণ্ড নির্ধারিত না করে পরিস্থিতি অনুযায়ী তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যাদের মাঝে তিনি দেখেছেন যে পুনরায় ইসলামে ফেরত আসার সম্ভাবনা আছে, ইসলামের খেদমত করার সম্ভাবনা আছে, তাদেরকে তিনি শাস্তি থেকে অব্যাহতি দিয়েছিলেন, আরও একবার সুযোগ দিয়েছিলেন। তিনজন ব্যক্তিকে তিনি সুযোগ দিয়েছিলেন, আমর বিন মাজাকরুব, কায়েস উল মুরাদি, কায়েস সেই কায়েস আসাদুল্লাহর সেনাপতি, এবং আস আশ বিন কায়েসকে তিনি মুক্ত করে দিয়েছিলেন, যদিও সে হাজরাল মাউতে সাহাবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এবং ইতিহাস সাক্ষ্য দেয় সুবহান আল্লাহ এটা ছিল আবু বকর সিদ্দিকের এক অসাধারণ দূরদর্শিতা। তিনি এমন তিনজন ব্যক্তিকে ক্ষমা করেছিলেন, সুযোগ দিয়েছিলেন, যারা পরবর্তীতে ওমর ইবনে খাত্তাবের সময়ে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আবু বকর সিদ্দিক সেই সময় একটি শর্ত দিয়েছিলেন, তার শর্ত ছিল যে আগে যারা একবার এই দিন ত্যাগ করেছে মুরতাদ হয়েছে তাদেরকে যেন অমুসলিমদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া না হয়। এবং মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হওয়ার পরে তিনি এই ধরনের নির্দেশ দিয়েছিলেন যে পারস্য কিংবা রোমান তাদের বিরুদ্ধে যুদ্ধে যেন এই মুরতাদরা অংশগ্রহণ করতে না পারে। তবে পরবর্তীতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতকালে এই নিয়মকে উঠিয়ে দেন, কারণ কিছু উপযুক্ত কারণ ছিল, প্রয়োজন ছিল। সেই বিষয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। ভণ্ডনবীদের পরবর্তী প্রসঙ্গে আমরা যাচ্ছি। আবু বকর সিদ্দিক ইকরিমা বিন আবি জাহেল তাকে পাঠিয়েছিলেন 700 অশ্বারোহীর একটি অভিজাত বাহিনী দিয়ে মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইকরিমা যথাযথ প্রস্তুতি না নিয়েই কিছুটা তাড়াহুড়া এবং দ্রুততার সঙ্গেই বনু হানিফার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন, ফলে দেখা যাচ্ছে যে তিনি আসলে সফলতা লাভ করেননি, তিনি পরাজিত হন। আবু বকর সিদ্দিক সংবাদ লাভ করলেন এবং দ্রুত একটি জরুরি বার্তা তিনি পাঠিয়ে দিলেন। তিনি বললেন যে তুমি এই দিকে ফেরত এসো না, অর্থাৎ মদিনায় ফেরত না এসে তুমি ওমান হয়ে ইয়েমেনে চলে যাও এবং সেখানে গিয়ে সেখানকার মুসলিমদের সঙ্গে যোগদান করো, কারণ তুমি যদি মদিনায় ফেরত আসো আমার সৈন্যরা মনোবল হারিয়ে ফেলবে। এর পেছনে হিকমা কী ছিল? এর পেছনে হিকমা ছিল যে মুসাইলামার বিরুদ্ধে পরাজিত যারা, তারা যদি পরাজিত কোনো বাহিনী তারা যদি নতুন সৈনিকদের সঙ্গে এসে যোগ দেয় যারা কিনা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, তাহলে তাদের পরাজয়ের ঘটনা সেই গল্পগুলোর মাধ্যমে তারা মুসলিমদেরকে মনোবল দুর্বল করে দিবে। এটা ছিল আবু বকর সিদ্দিকের দূরদর্শিতা এবং বিচক্ষণ নেতৃত্ব গুণের আরেকটি প্রকাশ। আবু বকর সিদ্দিক তার খিলাফত পরিচালনা করার সময় বিভিন্ন গভর্নরদেরকে প্রশ্ন এবং কঠোর জবাবদিহিতার সম্মুখীন করতেন। যখনই কোনো গভর্নর তার দায়িত্ব পালন করে মদিনায় ফেরত আসতেন আবু বকর সিদ্দিক তার সঙ্গে বসতেন এবং প্রত্যেকটি ঘটনা শাসনকালীন বিভিন্ন তথ্য উপাত্তির চুলতিরা বিশ্লেষণ করতেন এবং জবাবদিহিতা গ্রহণ করতেন। মুয়াজ ইবনে জাবাল তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে পাঠিয়েছিলেন, সেখানে মূলত দ্বীনের শিক্ষা, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। তিনি ফেরত আসলেন মদিনাতে, আবু বকর সিদ্দিক তাকে জবাবদিহিতার মুখোমুখি করলেন। মুয়াজ ইবনে জাবাল তিনি বলছিলেন যে আপনি কি আমাকে দুইবার জবাবদিহিতার সামনে ফেলতে চাচ্ছেন? একবার আমাকে জবাবদিহিতা করতে হবে আল্লাহর সামনে হাশরের ময়দানে, আর এখন আপনার সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে? আমি ভবিষ্যতে আর কোনো নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করতে চাই না, আমি কখনো আর আমির হতে চাই না, আমি আল্লাহর সামনেই আমার ব্যাপারে জবাবদিহিতা করতে চাই, এর উপরে আপনার সামনেও আবার জবাবদিহিতা আমি করতে চাই না। তো এটা ছিল সেই ঘটনা, আবু বকর সিদ্দিক তার গভর্নর এবং আমিরদের কাছ থেকে কিভাবে জবাবদিহিতা গ্রহণ করতেন। একই পদ্ধতি অনুসরণ করেছেন পরবর্তী খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আমরা দেখতে পাই যে যখনই কোনো ব্যক্তি বড় দায়িত্ব, বড় ক্ষমতা লাভ করেন, যদি সেই ক্ষেত্রে জবাবদিহিতা না থাকে, ক্ষমতা মানুষকে ধীরে ধীরে গ্রাস করে ফেলে দুর্নীতিগ্রস্ত করে দেয়। এবারে আমরা যাচ্ছি তুলাইহা আল আসদি তার রিদ্দা বিষয়ে ঘটনা নিয়ে আলোচনা করার জন্য। সেটা মূলত বিস্তার লাভ করেছিল চারটি গোত্রের মধ্যে, আস্ত, কাতফান, আবশ এবং রাবিয়া, এই চারটি আরব গোত্রের মধ্যে। তুলাইহা সে একসময় মুসলিম ছিল, সে তার গোত্র থেকে একটি প্রতিনিধি দল নিয়ে এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং সে এসে বলেছিল যে আমরা আপনার কাছে এই দিনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হতে এসেছি, আপনি আমাদেরকে আসতে বলেননি, আমরা নিজেরাই এসেছি। অর্থাৎ সে এক ধরনের দম্ভ সহকারে সে যে ইসলামের জন্য এসেছে এটা নিয়ে এক ধরনের অহংকার বরাই প্রকাশ করছিল। এই বিষয়টি একটি অশুভ ইঙ্গিত ছিল এবং এর প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এমন নুন আলাইকা আন আসলামু, তারা এটাকে একটা অনুগ্রহ হিসাবে দেখাতে চায় যে তারা ইসলাম গ্রহণ করে যেন কাউকে ধন্য করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, হে নবী আপনি বলে দিন যে তোমরা ইসলাম গ্রহণের মাধ্যমে কারোর প্রতি কোনো ধরনের অনুগ্রহ করছো না, বলিল্লাহ ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ করেছেন, আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন, বরং আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদেরকে ঈমান আনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অর্থাৎ সত্যিকার ঈমানদার হলে আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন তোমাদেরকে মুসলিম হওয়ার সুযোগ দিয়ে, তোমরা কারোর প্রতি অনুগ্রহ করছো না। যাই হোক, এই তুলাইহা আল আসাদি সে পরবর্তীতে নিজেকে নবী দাবি করে বসে এবং এই প্রসঙ্গে কিছু ঘটনাকে সে ব্যবহার করছিল। একটি ঘটনা ছিল যখন তারা মরুভূমিতে সফর করছিল, সেই ক্ষেত্রে তাদের কাছে কোনো পানি ছিল না, তুলাইহা উটের উপরে বসা অবস্থায় ছিল। এরকম সময় হঠাৎ করে তার উটের নিচ থেকে পানি বের হলো, তখন সে এই ঘটনাকে পুঁজি করে দাবি করতে শুরু করলো যে সে একজন পর্বতময় ব্যক্তি, তার এক পর্বতময় ঘটনার কারণে তার উটের নিচ থেকে পানি বের হয়েছে, ফলে সে বলে উঠল যে আমি আসলে আল্লাহর নবী, এবং বিভিন্ন রকমের হাস্যকর ঘটনাকে, হাস্যকর রচনাকে ওহি হিসাবে সে প্রচার করতে শুরু করলো। পাশাপাশি সে ছিল একজন শক্তিশালী, খুবই দক্ষ যোদ্ধা, পেশিবহুল সুঠাম যোদ্ধা এবং চৌকস নেতা, কাজেই তার কিছু ক্যারিশমা ছিল। এই সমস্ত ক্যারিশমা চাতুর্য বিচক্ষণতাকে সে ব্যবহার করে ভয়ঙ্কর ফিতনা সৃষ্টি করেছিল। তার গোত্রের মানুষদের মধ্যে সে একটা বিশ্বাসযোগ্যতা এক ধরনের তৈরি করে ফেলেছিল এবং তাদেরকে সে ব্যবহার করছিল। পরবর্তীতে কাতাফান গোত্র, এভাবে চারটি গোত্রকে একত্রিত করে সে এক মারাত্মক ফিতনা সৃষ্টি করল। যে আরবে দীর্ঘদিন, একটা লম্বা সময় পর্যন্ত কোনো নবীর আগমন ঘটেনি, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এত ভণ্ড নবী, সবাই নিজেকে নবী বলে দাবি করছে, এর কারণ কী ছিল? মূলত নবুয়াত বা ধর্মীয় কারণ এটা ছিল না, বরং তাদের সমস্যা ছিল আনুগত্যের ক্ষেত্রে। তারা মদিনায় আনুগত্য করতে রাজি ছিল না, তাদের স্থানীয় গোত্রের কোনো একজন ব্যক্তির আনুগত্যই তারা বেশি রাজি ছিল। জাতীয়তাবাদ, গোত্রবাদ, এগুলো ছিল মূল বিষয়। তাদের মধ্যে একের পর এক নবীদের আবির্ভাবের কারণ কখনোই ধার্মিক কারণ ছিল না। এবং আরও একটি বিষয় আমরা দেখতে পাই, কুরাইশ গোত্রের লোকেরা সেই সময়ে তাদের ধর্মের উপরে তারা দৃঢ় বিশ্বাসী ছিল এবং অনেকে বলে থাকেন যে এই কারণেই, যেহেতু কুরাইশেরা একটা এক ধরনের ধর্মকে মানত, সেই কারণেই তারা আরেকটি ধর্ম ইসলামের প্রতি তারা শত্রুভাবাপন্ন ছিল, ইসলামকে সহ্য করতে চাচ্ছিল না। কিন্তু আসলে এই ধারণাটি সঠিক নয়, কারণ পৃথিবীর ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে দুনিয়ার অন্যান্য স্থানগুলোতে একেবারে মানুষদেরকে বাধ্য করা হতো যে ওই সমাজে একটাই ধর্ম চলবে, অন্য কোনো ধর্মের সঙ্গে সহ অবস্থান সম্ভব নয়। যেমন পারস্য সমাজে দেখা যাচ্ছে সেখানে অগ্নি উপাসনা এবং তাদের যেই ধর্মগুলো মাজুসি ধর্ম, সেই একই ধর্মের অনুসারী ছিল সমস্ত লোকেরা। রোমানরা সবাই খ্রিস্টান ছিল এবং খ্রিস্টানদের অধীনে যারা বসবাস করতো কিছু ইহুদি, তাদেরকে নানারকমভাবে তারা জুলুম অত্যাচার করতো এবং তাদেরকেও বাধ্য করা হতো ইহুদি থেকে খ্রিস্টান ধর্মে কনভার্ট হওয়ার জন্য। অপরদিকে আরবে বিভিন্ন রকমের লোকেরা, বিভিন্ন রকমের ধর্মের লোকেরা তারা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করেছিল। যেমন ইয়েমেনে খ্রিস্টান ইহুদি উভয়ই বসবাস করতো এবং সেই সমস্ত পতিতাদের মধ্যে, দেহ ব্যবসায়ী নারীদের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে ব্যক্তি ছিল সে ছিল একজন ইহুদি এবং তার সেই পতিতা আন্দোলনের নেতৃত্বে সে ছিল, তার নাম ছিল হিউর বিনতে ইয়ামেন আলী ইয়াহুদিয়া। এবং তার সেই জঘন্য কাজে সে এতটা উৎকর্ষ লাভ করেছিল যে পরবর্তীতে কোনো মহিলাকে যদি কেউ দোষারোপ করতো, সে তাকে বলা হতো যে তুমি তো হিউরের থেকেও বড় পতিতা হয়ে গেছো। অর্থাৎ সার কথা হচ্ছে যে সেই আরব সমাজে, সেখানে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মূর্তি পূজারী, তারা সবাই মিলেমিশেই বসবাস করত। কিন্তু এই সহাবস্থান কেন ইসলামের ক্ষেত্রে খাটল না? কেন ইসলাম যখন চলে আসলো তারা সহাবস্থান করতে পারলো না? যেমন মক্কার ক্ষেত্রে আমরা দেখতে পাই, মক্কায় ওরাকে বিন আফেল, সে খ্রিস্টান ছিল, জায়েদ বিন আমর বিন নুফাইল, তিনি একজন হানিফি ছিলেন, ইব্রাহিম আলাহ ইসলামের দিন তিনি অনুসরণ করতেন, কিছু ব্যক্তি ছিলেন যারা কোনো ধর্মই মানত না, কিন্তু ইসলামের ব্যাপারে এই ধরনের সহাবস্থান, সহনশীলতা কেন খাটল না? বাস্তবে এটা আশ্চর্যের এক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াতের কাজ শুরু করেছেন, হঠাৎ করেই সেই বাহ্যিকভাবে সহিষ্ণু সমাজ একেবারে ধর্মান্ধ এবং অসহিষ্ণু হয়ে উঠল এবং এই বিষয়টি বর্তমান যুগেও ইসলামের ক্ষেত্রে খুব ভালোভাবেই খাটে। মুখে লোকেরা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে, সহনশীলতার কথা বলে, কিন্তু ইসলামের বিষয়ে আসলে তারা বের হয়ে যায় অস্ত্র নিয়ে। ইসলামের ক্ষেত্রে আসলে তারা লাঠি সোঁটা দিয়ে ইসলামকে প্রতিহত করতে উঠে পড়ে যায়, সেই ক্ষেত্রে আর আলাপ আলোচনার বিষয় সেখানে থাকে না। মক্কার লোকেরা আর সহনশীল থাকেনি যখন তারা ইসলামের সংস্পর্শে এসেছে, কারণ ইসলামের মাধ্যমে যে দুইটি বিষয় একে অপরের মুখোমুখি হয়েছে সেটা হচ্ছে মিথ্যা এবং সত্য পরস্পরের মুখোমুখি হয়েছে। কাজে মিথ্যার শিবিরে অবস্থান করে সত্যকে মেনে নেওয়া, তার সঙ্গে সহ অবস্থান করা তাদের জন্য খুবই কঠিন ছিল। কারণ ইসলামকে মেনে নিতে হলে তাদের সমস্ত কপটতা, ভণ্ডামি, মিথ্যা, জালিয়াতি, প্রতারণা এগুলোকে বর্জন করতে হবে। কাজেই একটি মিথ্যা আরেকটি মিথ্যার সঙ্গে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করতে পারে, কিন্তু মিথ্যা সত্যের সঙ্গে, মন্দ ভালোর সঙ্গে, অন্ধকার আলোর সঙ্গে সহ অবস্থান করতে পারে না। কারণ সত্য যখন আসে সমস্ত অন্ধকারকে সে দূর করে দেয়। কাজেই সমস্ত মিথ্যার যারা শক্তি ছিল তাদের নানা রকমের কুসংস্কার, জাতীয়তাবাদ, গোত্রপ্রীতি, আনুগত্য করব না ইত্যাদি সব কারণকে একত্রিত করে তারা যোগ দিল তুলাইহা আল আসাদের সঙ্গে। তারা কুরাইশের কোনো মানুষের আনুগত্য করতে রাজি ছিল না। তাদের প্রশ্ন হচ্ছে আবু বকরকে, আবু বকরকে আমরা কেন মানব? কাজে আবু বকর আনুগত্যের বদলে তারা তুলাইহা, যদিও বা সে ভণ্ড একজন ব্যক্তি, তাকেই মেনে নিতে তারা বেশি আগ্রহী ছিল। কাজে এই তুলাইহাকে দমন করা খুবই গুরুত্বপূর্ণ একটি অভিযান ছিল। আবু বকর সিদ্দিক এই কাজের জন্য যাকে মনোনীত করেছিলেন তিনিও খুবই বিশিষ্ট একজন ব্যক্তি ছিলেন, একজন স্পেশাল ব্যক্তি ছিলেন। তিনি হচ্ছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাতে তিনি যুদ্ধের পতাকা উঠিয়ে দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদ, তার সম্পর্কে আমরা জানি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর দরবারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন সাইফু মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারিগুলোর মধ্যে একটি তরবারি হচ্ছেন তিনি, খালিদ ইবনে ওয়ালিদ। সাল্লাতুল্লাহু আজ্জা ওয়াজাল আলাল কুফারি ওয়াল মুনাফিকিন, যাকে উন্মুক্ত করা হয়েছে কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে। খালিদ ইবনে ওয়ালিদ তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, এত বড় মাপের একজন মানুষ, যিনি কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি। তুলাইহার প্রতিবেশী গোত্রগুলোর মধ্যে একটি গোত্র ছিল তাই গোত্র, হাতেম তাইয়ের সেই গোত্র তাই গোত্র। তারা তখনও পর্যন্ত তুলাইহার সঙ্গে যোগদান করেনি, কিন্তু আবু বকর সিদ্দিক তিনি ধারণা করছিলেন যে কোনো মুহূর্তে তাদেরকে বিভ্রান্ত করা হতে পারে। কাজেই তাদের মধ্যে থাকা একজন ব্যক্তি সাহাবি আদি ইবনে হাতেম তাকে আবু বকর সিদ্দিক উপদেশ প্রদান করলেন যে তুলাইহা, তোমার তাই গোত্রকে বিপদগামী করার আগে তুমি তাদেরকে রক্ষা করো, তুমি তাড়াতাড়ি তাদের মাঝে যাও, না হলে তুলাইহা তাদেরকে বিভ্রান্ত করবে এবং বড় ক্ষতির কারণ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক খুব ভালোভাবেই জানতেন যে বড় ক্ষতিটা কী, সেটা হচ্ছে খালেদ তিনি বিজয়ী হবেন এবং খালেদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এই তাই গোত্র যদি তুলাইহার সঙ্গে যোগদান করে তারা পরাজিত হবে, তারা নিহত হবে এবং তারা জাহান্নামী হবে। কাজেই তিনি আদি ইবনে হাতেমকে পাঠিয়ে দিচ্ছেন যে তুমি তাদেরকে গিয়ে রক্ষা করো। আদি ইবনে হাতেম তিনি সাহাবি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। সেই ঘটনা আমরা জানি, ইসলাম গ্রহণ করার আগে এক সময় তিনি ইহুদি ছিলেন, একটা সময় খ্রিস্টান ছিলেন, শেষ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেছেন। এবং যে অবস্থায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেই অবস্থায় তিনি খ্রিস্টান ছিলেন এবং তার গলায় একটি স্বর্ণের ক্রুশ ঝুলানো ছিল। ক্রুশ ঝুলিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন এবং তাকে এই অবস্থায় দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তিলাওয়াত করে বলেছিলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তো আল্লাহকে বাদ দিয়ে তাদের সাধু পুরুষ আর দরবেশদেরকে, তাদের আলেম আর দরবেশদেরকে তাদের রব হিসেবে গ্রহণ করেছে। আদি ইবনে হাতেম একসময় ইহুদি ছিল, একসময় খ্রিস্টান, সে বিভিন্ন রকমের ধর্ম সম্পর্কে জানে। সে বলতে শুরু করলো, আসলে আমরা আমাদের আলেমদেরকে তো রব হিসেবে গ্রহণ করি না, অর্থাৎ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে তার বিপরীত কথা বলছে, যেন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দিন সম্পর্কে শিক্ষা দিতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার ভুল ধরিয়ে দিয়ে তাকে বলেছিলেন যে এমন কি হয় না যে তোমাদের আলেমরা কোনো একটা বিষয়কে, যা কিনা আল্লাহ অবৈধ করেছেন, সেটাকে নিজেদের পক্ষ থেকে বৈধ করে দেয় আর তোমরা সেটাকে মেনে নাও? সে বলল, হ্যাঁ, আমরা সেটাকেই মেনে নিই। একই রকমভাবে তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়কে বৈধ করেছেন তোমাদের আলেমরা সেটাকে অবৈধ করে দেয়, আর তখন কি তোমরা আল্লাহর বিধানের বিপরীতে গিয়ে তোমাদের আলেমদের বিধানকেই মেনে নাও না? সে বলল, হ্যাঁ, আমরা সেটাকে মেনে নিই। অর্থাৎ হালাল হারামকে নিজেদের পক্ষ থেকে তারা পরিবর্তন করে দিত এবং আল্লাহর বিপরীতে গিয়ে ওই সমস্ত সামাজিক ধর্মীয় নেতাদের বিধানকেই তারা মেনে নিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন যে এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব হিসাবে গ্রহণ করা। একই রকমভাবে আমরা দেখতে পাই যে খ্রিস্টানদের মধ্যে ঈসা আলাইহিসাল্লাম তিনি যখন বলেছিলেন যে তাকে পাঠানো হয়েছে তাওরাতকে অনুসরণ করার জন্য, এবং তিনি বলেছিলেন যে এই আইনকে, তাওরাতের বিধানকে পুরোপুরি অক্ষরে অক্ষরে দাঁড়ি কমাসহ মানার জন্য, মেনে নেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। পরবর্তীতে একজন সাধু পুরুষ সেন্ট পল, সে এসে বলতে শুরু করলো যে বাইবেলের আইন আর এখন তোমাদেরকে মানতে হবে না, মানার কোনো দরকার নেই। অর্থাৎ তাদের আলেমরা আল্লাহর বিরুদ্ধে গিয়ে নিজেদের পক্ষ থেকে বিধান দান করছিল। এরকম যারা খ্রিস্টান ছিল আরবের, তাদের সম্পর্কে আলী ইবনে আবু তালিব তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাদের জবাইকৃত মাংস খাওয়া যাবে কিনা, কারণ তারা আহলে কিতাব, তারা আল্লাহর নাম উচ্চারণ করে এবং নবী রাসুলদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কোনো এক ধরনের দূরতম সম্পর্ক হলেও তাদের মধ্যে সেটা ছিল। তখন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তাদের সম্পর্কে মন্তব্য করে বলেছিলেন যে আসলে এরা তো মদ খাওয়া ছাড়া খ্রিস্টান ধর্ম সম্পর্কে আর কিছুই জানে না। অর্থাৎ সত্যি কথা বলতে গেলে সেই লোকগুলো আসলে কোনোভাবেই ধার্মিক ছিল না, ধর্মের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। যাই হোক, আদি ইবনে হাতিম তার গোত্রের লোকেদের কাছে গেলেন এবং তাদেরকে তিনি দিনের দিকে ফেরত আনার জন্য চেষ্টা করতে থাকলেন। তিনি খালিদ ইবনে ওয়ালিদকে জিজ্ঞাসা করছিলেন যে এটাই কি ভালো হবে না যে আমি আমার গোত্রের মানুষদের কাছ থেকে চেষ্টা করে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিই এবং যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত করতে না হয়। কাজেই খালিদ ইবনে ওয়ালিদ তাকে 3 দিনের সময় দিলেন। আদি ইবনে হাতিম লোকেদেরকে প্রচুর বোঝাতে শুরু করলেন, কিন্তু লোকেরা বলল যে আমরা তাই গোত্রের লোক, আমরা কিছুতেই আবুল ফাসিল আবু বকরকে ব্যঙ্গ করে যারা বলছিল দুর্বল উটের পিতা, তার কাছে আমরা কিছুতেই বাইয়াত দিব না, আনুগত্য স্বীকার করব না। আদি ইবনে হাতিম তাদেরকে সাবধান করে বললেন যে দেখো আমার কথা শোনো, তিনি আমাদের ভূমিতে আক্রমণ করতে আসছেন, তিনি তোমাদেরকে এক কঠোর শিক্ষা দিবেন এবং বুঝিয়ে দিবেন যে তিনি কিছুতেই আবুল ফাসিল নন, তিনি আবুল ফাহাল আল আকবর, তিনি আল ফাহাল আল আকবর, তিনি খুবই শক্তিশালী ঘোড়ার পিতা। কাজেই নিজেদের উপর বিপদ না ডেকে এনে তার আনুগত্য স্বীকার করো, তার উপর বাইয়াত গ্রহণ করো। শেষ পর্যন্ত 3 দিনের ক্রমাগত চেষ্টার উপরে তারা রাজি হলো এবং পুনরায় ইসলামের উপর তারা ফেরত আসলো। আদি খালিদ ইবনে ওয়ালিদের কাছে আসলেন এবং বললেন যে আমি আমার গোত্রের একটি অংশকে ফিরিয়ে এনেছি, কাজে আমাকে আরও কিছু সময় দেওয়া হোক যাতে আরও কিছু লোকেদেরকে আমি ফেরত আনতে পারি। খালিদ ইবনে ওয়ালিদ রাজি হলেন, বললেন ঠিক আছে আপনি চেষ্টা করুন। শেষ পর্যন্ত আদি ইবনে হাতেম তার সমস্ত গোত্রকে তুলাইহার আনুগত্য থেকে ফিরিয়ে এনে ইসলামের আনুগত্যে, খলিফার আনুগত্যে প্রতিষ্ঠা করলেন। এবং এরপরে তারা বলছিল যে আমাদের বাকি লোকেদেরকে তুলাইহার কাছ থেকে ফেরত নিয়ে আসতে হবে, কারণ তারা যদি বুঝতে পারে যে আমরা তুলাইহার আনুগত্য আর করছি না, সে নিঃসন্দেহে আমাদের ব্যক্তিদেরকে হত্যা করবে। কাজেই তারা দ্রুত তাদের লোকেদেরকে তুলাইহার বাহিনী থেকে ফেরত নিয়ে আসলেন। এবং এই ঘটনা প্রসঙ্গে পরবর্তীতে ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি মন্তব্য করে বলেছেন যে আদি ইবনে হাতেম তার গোত্রের মধ্যে সবচেয়ে বরকতময় মানুষ ছিলেন, কারণ তিনি তার প্রচেষ্টার মাধ্যমে তার গোত্রের লোকেদেরকে জাহান্নাম থেকে ফেরত নিয়ে এসেছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ তুলাইহার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছিলেন এবং 2 জন সাহাবিকে তিনি পাঠালেন খোঁজ খবর সংগ্রহ করার জন্য, শত্রুদের সম্পর্কে তথ্য গ্রহণ করার জন্য। এবং এই 2 জন সাহাবি ছিলেন উকাশা ইবনে মুহসিন এবং সাবিত বিন কায়েস বিন শাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। অপরদিকে তুলাইহা এবং তার ভাই তারাও মুসলিমদের বিরুদ্ধে গোপনে তথ্য সংগ্রহ করছিল এবং তুলাইহা খুবই সাহসী নির্ভীক একজন ব্যক্তি ছিল। সে যখনই দেখল যে 2 জন মুসলিম ঘুরে বেড়াচ্ছে উকাশা এবং সাবিত বিন কায়েস, তাদেরকে দেখে সে চিনতে পারলো এবং তাদেরকে হত্যা করলো। কাজেই মুসলিমের অপেক্ষায় তারা দেখলেন যে যেই 2জন সংবাদ গ্রহণ করতে বের হয়েছেন তারা আর ফেরত আসছেন না। খালেদ আরও কিছু সৈন্যদেরকে পাঠালেন কী হয়েছে দেখার জন্য, তারা এসে রিপোর্ট করলেন তুলাইহা তাদেরকে হত্যা করেছে। ফলে মুসলিমরা খুবই মনকষ্ট পেলেন, কারণ এই 2জন সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। খালেদ ইবনে ওয়ালিদ আর দেরি করলেন না, তিনি বাহিনী নিয়ে বের হয়ে পড়লেন এবং অল্প সময়ের মধ্যেই তুলাইহাকে পরাজিত করতে সক্ষম হলেন। তুলাইহার অনুসারী সাহায্যকারীদের মধ্যে ওয়াইনা আল হাসান এবং আরও কিছু বেদুইন ছিল যারা তুলাইহার দাবিকে খুব একটা গুরুত্ব দেননি, এবং একই সঙ্গে তারা আগে ওয়াইনা যখন ইসলাম গ্রহণ করেছিল সে ইসলামকে বোঝার মতো যথেষ্ট সময় সুযোগ পায়নি এবং ইসলামকে খুব একটা গুরুত্ব দিয়ে সে গ্রহণ করেনি। মূলত সুবিধা নেওয়ার জন্য সে ইসলামকে গ্রহণ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে, কিন্তু পরবর্তীতে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তুলাইহার মতো ইসলামকে সে ভেঙে ফেলে, ইসলাম ত্যাগ করে। তুলাইহা এই যুদ্ধের কঠিন অবস্থায় খালিদের বাহিনী আক্রমণ করছে, সেই সময় সে ভান করতে শুরু করলো যেন তার উপরে ওহী নাজিল হচ্ছে। সে চাদর মুড়ি দিয়ে একটি তাঁবুর মধ্যে অবস্থান করছিল। অপরদিকে যারা যুদ্ধ করছে তারা খুবই পেরেশান অবস্থায়। ওয়াইনা তুলাইহার কাছে এসে জিজ্ঞাসা করছিল বারবার যে তোমার কাছে কি ওহী আসতেছে, তোমার কাছে কি জিবরিল এসেছে? তুলাইহা বললো যে না, এখনও আসেনি, আর একটু অপেক্ষা করো। ওয়াইনা আবার ফেরত এসে জিজ্ঞাসা করলেন দ্বিতীয়বার, তৃতীয়বার, যে তোমার কাছে কি জিবরিল এসেছে? বারবার প্রশ্নের পর তুলাইহা একসময় বলল যে হ্যাঁ, আমার কাছে জিবরিল এসেছে ওহী নিয়ে। খুবই আগ্রহের সঙ্গে ওয়াইনা জিজ্ঞাসা করলো যে বলুন আমাদেরকে কি করতে হবে, কি ওহী এসেছে? তুলাইহা বলল খালিদের জাঁতাকলে পেষণ যন্ত্রের মতো তোমাদের কাছেও জাঁতাকল পেষণ যন্ত্র রয়েছে, তাছাড়া এমন সব ঘটনা তো রয়েছেই যা তুমি কখনো ভুলতে পারবে না। খুবই হেয়ালিপূর্ণ বা সোজা বাংলায় বলতে গেলে যে আতলামিপূর্ণ কিছু কথাবার্তা, যেটা শুনে ওয়াইনা খুবই রাগান্বিত হয়ে গেল এবং সে বলল আমার ধারণা আল্লাহ ভালোই জানেন যে অচিরে তোমার উপরে এমন এক বিপদ আসবে যেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। ওয়াইনা যুদ্ধের কঠিন মুহূর্তে চতুর্দিকে খালিদের বাহিনী তাদের উপর আক্রমণ করছে, এই অবস্থায় সে ফিরত গেল তার নিজের গোত্রের লোকেদের কাছে এবং গিয়ে বলল যে তোমরা যুদ্ধ থেকে ফিরত যাও, আল্লাহর কসম এই ব্যক্তি তুলাইহা সে হচ্ছে এক ধাপ্পাবাদ এবং মিথ্যাবাদী। সুতরাং সে তার গোত্রের লোকেদেরকে নিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ল। তারা বিচ্ছিন্ন হওয়ার পর তুলাইহা অল্প কিছু সৈন্য নিয়ে টিকে ছিল এবং একটা সময়ে সে পালিয়ে যাওয়ার জন্য আগে থেকেই ঘোড়া প্রস্তুত করে রেখেছিল এবং নিজের স্ত্রীকে একটি উটের উপরে বসিয়ে প্রস্তুত করে রেখেছিল এবং দ্রুত সেখান থেকে পলায়ন শুরু করলো। সুলাইহা পালিয়ে যাওয়ার সময় বাকিদেরকে বলেছিল যে তোমরা যারা পারবে তারাও তোমাদের আমার তারাও আমার মতো তোমাদের স্ত্রীকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। ফলে অল্প সময়ের মধ্যে যুদ্ধের অবসান ঘটলো এবং সেখান থেকে তারা পলায়ন শুরু করলো। শেষ পর্যন্ত তুলাইহা প্রথমে ইরাক এবং পরবর্তীতে শাম সিরিয়ার দিকে পালিয়ে যায়। এটা ছিল মুসলিমের জন্য এক বিশাল বিজয় যা খালিদের বাহিনী অর্জন করেছিলেন। খলিফা আবু বকর সিদ্দিক তিনি এই সংবাদ লাভ করলেন। খালিদ ইবনে ওয়ালিদকে তিনি একটি চিঠি পাঠালেন। তিনি চিঠিতে লিখেছিলেন, আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময়ে উত্তম পুরস্কার দান করুন। তোমার প্রতি আমার উপদেশ এই যে প্রত্যেক কাজে তুমি আল্লাহকে ভয় করবে, তাকওয়াকে জাগ্রত রাখবে, কারণ আল্লাহ তাআলা কেবল সেই সমস্ত মানুষদেরই সহযোগিতা করেন, সহায় হন, যারা তাকে ভয় করে এবং সৎকর্মপরায়ণ। উপরন্তু দায়িত্ব পালনে সচেষ্ট হও এবং কোনো ধরনের দুর্বলতা প্রদর্শন করো না। যে সকল দুর্বৃত্ত মুসলিমদেরকে হত্যা করেছে এই ধরনের কাউকে নাগালে পেলে রেহাই দিও না, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আল্লাহর শত্রুদের মধ্যে যাদেরকে হত্যার উপযুক্ত মনে করবে তাদেরকে হত্যা করতে দ্বিধা সংকোচ করো না। খালিদ খলিফার কাছ থেকে নির্দেশ পেয়ে সেই যুদ্ধক্ষেত্রে এক মাস পর্যন্ত অবস্থান করলেন এবং প্রত্যেক জায়গা থেকে এই সমস্ত দুর্বৃত্ত ব্যক্তি যারা মুসলিমদেরকে জুলুম অত্যাচার করত সেই সমস্ত মোর্তাদদেরকে ধরে আনছিলেন এবং তাদেরকে কঠিন শাস্তি দিচ্ছিলেন, তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করছিলেন, কখনো আগুনে ফেলে দিয়ে, কখনো পাথর নিক্ষেপ করে, কখনো পাহাড়ের চূড়ো থেকে নিচে ফেলে দিয়ে, কখনো কুয়ার মধ্যে ফেলে দিয়ে, কখনো তীর নিক্ষিপ্ত করে। খুবই কঠোর শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছিল। এটা ছিল বাকি মোর্তাদদের জন্য সতর্কবার্তা যে ইসলাম গ্রহণ করার পর আবার বিশ্বাসঘাতকতা করে মোর্তাদ হয়ে যাবে, এগুলো কিছুতেই বরদাস্ত করা হবে না, সহ্য করা হবে না। কাজেই সাধারণ কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে এবং বিপরীতে মোর্তাদদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। অধিক কঠোরতা অবলম্বন করা হয় মোর্তাদদের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে। একই রকমের আরেকটি ঘটনা আবু ফুজা তার ঘটনা। আবু ফুজা আসে একজন ডাকাত ছিল, সে খলিফা আবু বকর সিদ্দিকের কাছে এসে বলল যে আমি মোর্তাদদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, আমাকে একটি সৈন্যবাহিনী দান করুন, কিছু লোকজন আমাকে দান করুন, অস্ত্র শস্ত্র দান করুন। আবু বকর তাকে উট এবং অস্ত্র দিলেন। আবু ফুজা চলে গেল এবং সে অস্ত্রগুলো দিয়ে মরুভূমিতে গিয়ে অমুসলিম মুসলিম যাকেই পাচ্ছে তাকেই হত্যা করছিল এবং লুটতরাজ করতে শুরু করলো। আবু বকর সিদ্দিক যখন এই কথাগুলো শুনলেন তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন। আবু ফুজাকে ধরে আনা হলো মদিনায় এবং আবু বকর নির্দেশ দিলেন তাকে তার এই জঘন্য কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি, সবার সামনে তাকে পুড়িয়ে মারা হলো। অপরদিকে তুলাইহার ঘটনা। তুলাইহা একটা সময়ে নিজের ভুল বুঝতে পারে এবং সে আবারও ইসলাম গ্রহণ করে। তার আগের কাজের জন্য সে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়। সে উমরা করতে আসে এবং তখন লোকেরা এসে বলল যে তুলাইহা এসেছে, সে উমরা করেছে। আবু বকর সিদ্দিক তখন বললেন যদি বাস্তবে তাই হয়ে থাকে আসলে আমার এই অবস্থায় কী করা থাকতে পারে, কারণ সে তো আবারও ইসলামে ফেরত এসেছে, সে মুসলিম হয়ে গেছে। কিন্তু এরপরেও তুলাইহাকে কোনো ধরনের যুদ্ধের বাহিনীতে যোগ দেওয়া এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন ইসলামের বিজয় অভিযানগুলো পরিচালিত হচ্ছিল, নতুন নতুন এলাকা বিজয় হচ্ছিল, সেই ধরনের অভিযানে তুলাইহাকে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এবং সেই যুদ্ধগুলোতে সে অসামান্য সাহসিকতা এবং নির্ভীকতার পরিচয় দিয়েছিল। কাজে হিদায়ত হচ্ছে এমন একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা হিদায়ত দান করেন। একসময় যে মানুষ নিজেকে নবী দাবি করেছিল, ভণ্ড নবী হিসেবে আবির্ভূত হয়েছিল, যে নিজে বহু মানুষদেরকে বিভ্রান্ত করেছে, তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে, জাহান্নামে পাঠিয়েছে, শেষ পর্যন্ত সেই ব্যক্তি মুসলিম হয়ে গেল এবং ইসলামের কল্যাণে সে অবদান রাখলো। কাজে হিদায়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদর। আবু তালিব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সাহায্য সহযোগিতা সমর্থন প্রদান করেছেন, সেই ব্যক্তির জন্য নির্ধারিত হয়েছে জাহান্নাম, সে অমুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছে। আবু সুফিয়ান, যে লম্বা সময় পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কাফেরদের নেতা ছিল, সে পরবর্তীতে মুসলিম হয়েছে। কাজেই হেদায়ত এমন একটা বিষয় যার জন্য আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জন্যই আমরা দৈনিক সালাতে কমপক্ষে 17 বার দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেন তিনি আমাদেরকে সরল পথের উপরে চালিত করেন, যেন আমাদেরকে হেদায়তের উপর রাখেন। তুলাইহার সহযোগী গোত্রদের মধ্যে কাতাফান গোত্র, তারাও এক সময় আপোষ করতে আসলো মদিনাতে খলিফা আবু বকর সিদ্দিকের কাছে। তারা তওবা করতে চায়। খলিফা কি জবাব দিলেন? খলিফা বললেন আমি তোমাদেরকে দুইটি অপশন দিচ্ছি, হয় এক বিধ্বংসী নির্মূলকারী যুদ্ধ অথবা অপমানকর চুক্তি। তারা বলল যে বিধ্বংসী যুদ্ধ কী সেটা আমরা খুব ভালোই বুঝতে পারছি, এর অর্থ হচ্ছে আপনি আমাদেরকে নিশ্চিহ্ন করবেন, কিন্তু অপমানকর চুক্তিগুলো আবার কী? খলিফা বললেন 1 নম্বর হচ্ছে তোমাদের সব অস্ত্রগুলো পরিত্যাগ করতে হবে, এবং অস্ত্র পরিত্যাগ করে উটের লেজের পেছনে তোমরা পড়ে থাকবে। সেই সময়ে, সেই যুগে, এবং শুধু সেই যুগে নয়, পৃথিবীর সব যুগেই, সব স্থানেই নিরস্ত্রভাবে, নিষ্পৃহভাবে বসবাস করা, বেঁচে থাকা, এটা সাধারণভাবে সবার জন্যই খুবই অপমানজনক। এবং সেই আরব সমাজে এটা একেবারে সুস্পষ্ট অপমান ছিল যে অস্ত্র ছাড়া কোনো পুরুষ মানুষ থাকবে। বর্তমানে আমরা দেখতে পাই যে মুসলিমদের জন্য এটা কোনো সমস্যাই নয়, তারা এই ধরনের জীবনে অভ্যস্ত হয়ে গেছেন, নিরস্ত্র জীবনযাপনে তারা করে থাকেন। কিন্তু বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাই, যেমন আমেরিকাতে, কিছুতেই তাদের এই অস্ত্র সংক্রান্ত যে নিয়মকানুনগুলো সেগুলো পরিবর্তন করে না। সেখানে যে কোনো স্টোরে গেলেই লোকজন অর্থের বিনিময়ে অস্ত্র কিনতে পারে, অস্ত্র রাখতে পারে। তাদের স্কুলগুলোতে বিভিন্ন সময়ে ম্যাস শুটিং হচ্ছে, ম্যাসাকার হচ্ছে, এর পরেও কিছুতে এই নিয়মকে তারা পরিবর্তন করে না, কারণ তারা এর গুরুত্ব খুব ভালোভাবেই বুঝে। তাদের নাগরিকরা অস্ত্র কিনে, অস্ত্র ব্যবহার করে অস্ত্র রাখতে পারে, নিরস্ত্র জীবনযাপন তারা করে না। যাই হোক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে তোমাদের অস্ত্রগুলো ফেলে দিতে হবে, বর্জন করতে হবে, এবং উটে অনুসরণ করবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ, তার রাসূলের খলিফা এবং মুসলিমদের অন্তরে তোমাদের জন্য ক্ষমা সৃষ্টি হবে, ততদিন পর্যন্ত তোমাদের এই ক্ষমা প্রার্থনা আমরা মেনে নিচ্ছি না। সুতরাং তাদেরকে একটি পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে। দুই নম্বর হচ্ছে, সবার সামনে তোমরা এই ঘোষণা দিবে যে তোমাদের মধ্যে যারা নিহত হয়েছে তারা জাহান্নামী, আর আমাদের মুসলিমদের মধ্যে যারা নিহত হয়েছে তারা জান্নাতি। তিন নম্বর হচ্ছে, তোমরা আমাদের যাদেরকে হত্যা করেছ তাদের জন্য ক্ষতিপূরণ দিবে, রক্তপণ দিবে, কিন্তু আমরা তোমাদের মধ্যে যাদেরকে হত্যা করেছি তাদের কোনো রক্তপণ হবে না। সুতরাং এই নির্দেশগুলো তাদের জন্য বেশ কঠোর নির্দেশ ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি কাফিরদের প্রতি কঠোরতার জন্য বিখ্যাত, তিনি আবু বকরের পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলেন এবং প্রত্যেকটি বিষয়েই তিনি খুবই খুশি ছিলেন এবং মাথা নাড়ছিলেন, সম্মতি দিচ্ছিলেন। কিন্তু শেষ পয়েন্টে এসে তিনি একটি ভিন্ন মত পোষণ করলেন। ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন যে তৃতীয় বিষয়ের সঙ্গে আমি একমত নই। খলিফা, আপনি বলেছেন যে আমাদের মধ্যে যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ হিসেবে আমাদের রক্তপণ গ্রহণ করা উচিত, কিন্তু তিনি বললেন যে না, আমাদের রক্তপণ নেওয়া উচিত নয়, কারণ আমাদের যারা মৃত্যুবরণ করেছেন তারা শহীদ হয়েছেন, আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে তারা মৃত্যুবরণ করেছেন, কাজে এই দিক থেকে আমাদের কোনো ক্ষতি হয়নি। আমাদের সাথীদের শহীদ হওয়া আমাদের জন্য বড় সম্মানের কারণ, এটা আমাদের জন্য কোনো ক্ষতি নয়। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia, এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।